Com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুড.কম থেকে। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। বাইটের প্রথম এপিসোডটি আমরা করেছিলাম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের ঘটনা পাঠান তাদের ঘটনা নিয়ে। তারপরে মাঝখানে আমরা একটা এপিসোড করলাম আমাদের বাইটের আগের দিন, অর্থাৎ 13 তারিখ আপনারা শুনলেন সুকান্ত মাইতির একটি ঘটনা, যে ঘটনার দ্বিতীয় পর্ব আজকে আমরা শোনাবো। যদি প্রথম পর্ব কেউ শুনে না থাকেন তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্বাধীনে গিয়ে আরো একবার শুনে নিতে হবে প্রথম পর্বটি, তাহলে দ্বিতীয় পর্বটি শুনে অনেক মজা পাবেন। আমি বিশ্বাস করি যে যেহেতু আপনারা সবাই, বেশিরভাগ মানুষই স্বাধীনের সঙ্গে আছেন, সুতরাং সেই এপিসোডটি মিস করেননি। আজকে দ্বিতীয় এপিসোডটি শোনানো হবে এবং তারপরে আমরা যাব অন্যান্য ঘটনায়। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আরো একবার জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা, এটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার, আপনারা কিভাবে ঘটনা পাঠাবেন। আমি এখন ১২তম এপিসোড ভূত.কম এর 4টি বছর পার করেছি আমরা, সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনারা সঙ্গে ছিলেন বলেই। কারণ আপনারা যদি সঙ্গে না থাকতেন তাহলে এই দীর্ঘ পথ পাড়ি দেয়া কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব ছিল না। আপনারা ভালোবেসে সাথে থেকেছেন বলেই আজকে আমরা এত দূর পর্যন্ত আসতে পেরেছি। 4টি বছর কম সময় নয়, কিন্তু সেই 4টি বছরে আমাদের কোনো যন্ত্রণা ভোগ করতে হয়নি, তার কারণ শুধুমাত্র আপনারাই। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম ঘটনায়। এর আগের অংশে আপনারা শুনেছেন 14 বছর আগে গোসাবায় সেই মর্মান্তিক পরিণতির ঘটনা। এখন প্রশ্ন উঠতে পারে, কেন আবারও 14 বছর পরে রাশিদ সাহেব হঠাৎ করে সাব্বিরজির সাথে দেখা করতে এলেন? এত বছর পর হঠাৎই বা সাব্বিরজি কেন স্বপ্নে গোসাবার সেই নির্মম অতীতকে আবার অনুভব করলেন তা জানতে পারবেন ঘটনার অন্তিম অংশে। চলুন ঘটনায় যাওয়া যাক। সালটা 2010 এর শুরুর দিকে, রবিবারের বিকেল। সেদিন আসরের নামাজের পর সোফায় বসে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তন্দ্রা এসে যায় ঘুমের মধ্যে। স্বপ্নে 14 বছর পুরনো গোসাবার সেই মর্মান্তিক ঘটনা দেখে সাব্বিরজি যখন বিভ্রান্ত হয়ে কাশতে কাশতে ঘুম থেকে উঠে পড়েন, বিস্ময়ে জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করবেন, ঠিক সেই সময় কলিং বেলটা বেজে ওঠে। পরিচারিকা দরজা খুললে রাশেদ সাহেব ঘরে প্রবেশ করেন। তাকে প্রথমটায় চিনতে না পারলেও তার মুখে গোসাবার কথা শুনে তিনি সবকিছু মনে করতে পারেন। পরিচারিকা এসে চা দিয়ে যায়। রাশেদ সাহেব চায়ের কাপে চুমুক দিতে দিতে সাব্বিরজি চিনতে পেরেছেন বুঝতে পেরে আর দেরি না করে উঠে বলেন, তোমার গোসাবার সেই ফজলুর মিয়ার কথা মনে আছে? তারা আবারও একটি ভীষণ বিপদে পড়েছে। আমি বর্তমানে সেই এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করি। সেবার রবিউল সাহেব, ফজুর, তুমি এবং আমরা আপ্রাণ চেষ্টা করেও ফজলুর মিয়ার বাচ্চাটিকে বাঁচাতে পারিনি, মনে আছে? গোসাবা থেকে ফিরে আসার কয়েকদিন পর তোমার কথা মতো রবিউল সাহেবের কাছ থেকে তাবিজ দুটো নিয়ে আমি আবারও গোসাবায় গিয়ে ফজুরের সাথে দেখা করি এবং তোমার বলা অনুযায়ী তাবিজ দুটোকে বিশেষ তদবিরের মাধ্যমে আমরা ফজলুরের ভিটের একটি বিশেষ জায়গায় পুঁতে দিয়ে আসি। তারপর থেকে সবকিছু স্বাভাবিক ছিল। ফজলুর এবং তার স্ত্রী প্রথমটাই খুবই উদাস থাকলেও বছর তিনেকের মধ্যেই তাদের কোল আলো করে পুনরায় একটি ছেলে সন্তান জন্ম নেয় এবং আলহামদুলিল্লাহ সবকিছু স্বাভাবিক ছিল। ওহো, তোমাকে বলা হয়নি, তুমি হয়তো খবর পাওনি এবং না পাওয়াটাই স্বাভাবিক। 2004 সালে স্বাভাবিক বার্ধক্যজনিত কারণে গোসাবার সেই হুজুরের ইন্তেকাল হয়েছে। আল্লাহ ওনাকে জান্নাত প্রদান করুন, আমিন। বছর তিনেক আগে আমি মাদ্রাসার চাকরিটা পেয়ে সেখানে যাই। এরপর আবারও ফজলুর মিয়ার সঙ্গে আলাপ হয়, তখনই সবকিছু জানতে পারি। তার বাচ্চাটি আমারই মাদ্রাসায় পড়াশোনা করে, মাশাআল্লাহ। তাদের দ্বিতীয় ছেলেটিও আল্লাহর রহমতে দেখতে খুবই সুন্দর এবং 10 দিন আগে পর্যন্ত সুস্থ স্বাভাবিক ছিল। এখন আসি, কেন বলছিলাম আসলে দিন দশেক হলো বাচ্চাটি খুবই অস্বাভাবিক আচরণ করছে। এমনিতেই তাদের পরিবারের ওপর কারোর খারাপ নজর আছে তা তো জানো। গতবারে হুজুর অনেকটা দেরি করে ফেলেছিলেন, তাই এবারে যাতে সময় মতো সবকিছু হয় এই ভেবে আর দেরি না করে আমি সোজা তোমার কাছে চলে এসেছি। এখন বন্ধু, তোমাকেই এর একটা বিহিত করতে হবে। তুমি যে তাবিজ পাঠিয়েছিলে তার প্রভাব হয়তো কেটে গেছে কিনা জানি না, কিন্তু সমস্যা একটা হয়েছে এটা নিশ্চিত। এবং আমার মনে হয় আবারও বোধ হয় তাদের ওপর কালো জাদু করেছে কেউ, তাই দেরি না করে তোমার কাছে আসা। আমি জানি বর্তমানে তুমি তোমার কর্মক্ষেত্রে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, হয়তো সময় করে উঠতে পারবে কিনা জানি না, তবে আমার বিশেষ অনুরোধ বন্ধু, একটি বার তোমাকে গোসাবায় আসতে হবে আমার সাথে। সাবিরজি, এবারে স্বপ্নে দেখা গোসাবার সেই মর্মান্তিক দৃশ্য ও রাশেদ সাহেবের আশা বিষয়টিকে দুয়ে দুয়ে চার করে মিলাতে পারছিলেন। তিনি রাশেদ সাহেবকে আশ্বস্ত করে বলেন, অবশ্যই যাব রাশেদ, 14 বছরের গোসাবার পুরনো স্মৃতিটা মনে পড়লে আমার আজও ভীষণ কষ্ট হয়। তুমি চিন্তা করো না, আমরা কালই রওনা দেব। এরপর রাশেদ সাহেব সাব্বিরজির কাছ থেকে বিদায় নিয়ে চলে যান এবং বলে যান যে আগামীকাল নির্ধারিত সময়ে তিনি উপস্থিত থাকবেন। পরদিন যথারীতি নির্ধারিত সময়ে রাশেদ সাহেব সাব্বিরজির বাসায় উপস্থিত হন এবং সকালের জলখাবার সেরে সাব্বিরজির গাড়ি করে সকাল 9টা নাগাদ দুজনে কোষাবার উদ্দেশ্যে রওনা দেন। এর মাঝে অবশ্য সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেব এবং রাবেয়া বিবির সাথে পরামর্শ করে নেন। আসলে গতবারে যে শয়তানটিকে তারা হারাতে পারেননি, যদি সে আবার ফিরে আসে তাহলে আগে থেকেই প্রস্তুতি নেওয়াটা খুবই আবশ্যক। তবে জিয়াউদ্দিন সাহেবের দেয়া যে তাবিজ দুটো ফজলুর মিয়ার ভিটেতে পোঁতা ছিল তার কার্যকারিতা শেষ হয়ে গেছে কিনা জানতে চাইলে জিয়াউদ্দিন সাহেব খোঁজ নিয়ে এসে জানান যে এবছর বন্যায় ফজলুরের ভিটে পর্যন্ত জল উঠেছিল, বাড়িঘর প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। পরে ফজলুর নতুন বাড়ি বানায়। এখন সেই নতুন বাড়ি বানানোর সময় হোক বা বন্যার জলে মাটি ধুয়ে হোক, কোনো কারণে তাবিজ দুটো তার নির্ধারিত জায়গা থেকে সরে গেছে। এর ফলে তার কার্যকারিতাও শেষ হয়ে গেছে। পথে যেতে যেতে সাব্বিরজি রাশেদ সাহেবকে তাবিজের বিষয়টা জানান। এরপর রাশেদ সাহেবের কাছে জানতে চান যে আসলে ঠিক কি ঘটেছে সমস্ত বিষয়টা খুলে বলতে। তাবিজের বিষয়টা শুনে রাশেদ সাহেব খুবই দুশ্চিন্তায় পড়ে যান। এরপর একটি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করেন, ফজলুর মিয়ার দ্বিতীয় সন্তানের নাম রুবেল, পড়াশোনায় খুবই মেধাবী ছাত্র, নিয়মিত মাদ্রাসায় আসে, কখনোই কামাই করেনি। কিন্তু দিন দশেক আগে হঠাৎই খেয়াল করলাম রুবেল 2-3 দিন মাদ্রাসায় এলো না। ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে আমার কাছে, যে ছেলে নিয়মিত মাদ্রাসায় আসে সে হঠাৎ করে 2-3 দিন আসছে না। শরীর টরীর খারাপ করেছে কিনা ভেবে আমি একদিন বিকেলে ফজলুর মিয়ার বাড়িতে যাই। সেখানে পৌঁছেই বিষয়টা জানতে পারি। রুবেলকে বাধ্য হয়ে তারা ঘরে বন্দি করে রেখেছিল। আমি কি হয়েছে জানতে চাইলে ফজলুর মিয়া বিষণ্ণ মুখে জানায়, হুজুর, 2 দিন হলো ছেলেটা কেমন জানি পাগলামি করছে, সারাক্ষণ নোংরার মধ্যে থাকে, যা তা বলে, কখনো চিৎকার করে, কখনো আবার কাঁদে, কাঁচা মাছ দেখলেই ছুটে যায় খেতে। কি করব বুঝতে পারছি না। পাশের মসজিদের হুজুর এসে দেখে পানি পড়াও দিয়ে গিয়েছিল, কোনো ফল হচ্ছে না। আসলে ছেলেটা 2 দিন আগে একটু ভয় পেয়েছিল, তাই ভেবেছিলাম পানি পড়া দিলে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, এখন দেখছি পাগলামিটা ক্রমশ বাড়ছে। মুরব্বীরা বলছে মাথার ব্যামো হয়েছে ডাক্তার দেখাতে, তাই ভাবছি কাল পরশুর মধ্যে একবার কলকাতায় বড় ডাক্তার দেখাবো কিনা। ফজলুর মিয়ার কথা শুনে আমিও ভীষণ চিন্তায় পড়ে যাই। আবার কিছু ঘটলো কি কে জানে, বিষয়টির জটিলতা দেখে তাকে আশ্বস্ত করে তোমার কথা মনে করাই এবং তুমি যে বর্তমানে একজন মনোরোগ বিশেষজ্ঞ তাও খুলে বলি। এরপর ঠিক কি ঘটেছিল ফজলুরকে সবকিছু খুলে বলতে বললে সে ধীরে ধীরে বলতে শুরু করে, দিন তিনেক আগের কথা, সেদিন ছেলেটা বড্ড বায়না করছিল মাছ ধরা দেখতে যাবে, কিন্তু ওর মা কিছুতেই যেতে দেবে না। শেষে ছেলের কান্না কাটিয়ে আবদারে আমি রাজি হই তাকে ট্রলারে নিয়ে যেতে। আসলে বড় ছেলের ইন্তেকালের পর রুবেল যখন জন্মায় তখন থেকেই ওর মা ওকে কাছ থেকে একদমই আলাদা করতে চায় না, জ্বরের কাছে পাঠানো তো দূরহস্ত, তবুও আমার অনুরোধে সেদিন যেতে দেয়। আপনি তো জানেন হুজুর, খাঁড়ি এলাকায় অনেক জায়গায় বিভিন্ন ধরনের জলপিশাচ শয়তান জিনের বাস, রাতে মাছ ধরার সময় তারা নানাভাবে উপদ্রব করে, আমাদের জ্বালাতন করে। আমরা জেলেরা সবসময় সেই সব এলাকায় এড়িয়ে চলার চেষ্টা করি, তবুও কখনো এরকম শয়তানের সম্মুখীন হলে তাদের দিকে বেশ কিছু মাছ ছুড়ে মারলে তারা নৌকা ছেড়ে মাছ নিয়ে চলে যায়। সেদিন আমরা বাপ ছেড়েতে ঈশান নামাজ আদায় করে রাতের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ি। এখন আল্লাহর রহমতে আমার 3টি ট্রলার, ঘাটে এসে দেখি বাকি দুটো ট্রলার ছেড়ে দিয়েছে। রাত তখন সোয়া নয়টা। আমরা ট্রলারে গিয়ে উঠি। ট্রলারে দুজন মাঝি, দুজন কর্মচারী ও আমি ছিলাম। ছেলে প্রথম ট্রলারে এসেছে দেখে সবাই খুবই খুশি। একজন কর্মচারী ঘাটের দোকান থেকে চকলেট কিনে নিয়ে এসে ছেলেকে দেয়। আমরা বিদ্যাধরী নদী ধরে ক্রমশ দক্ষিণ দিকে এগোতে থাকি। লোকালয় ছাড়িয়ে সুন্দরবনের খাঁড়িতে ঢুকে ধীরে ধীরে জাল পাতা শুরু করি। রাত তখন একটা কি দুটো। সেদিন কেন জানি না প্রচুর মাছ উঠছিল, যা অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। আমরা খুবই খুশি ছিলাম, ছেলেটা প্রথম ট্রলারে এলো আর আল্লাহর রহমতে প্রচুর মাছ উঠছে জালে। সেই খুশিতে আমরা সবাই মত্ত ছিলাম। রুবেল পেছনের দিকে ছোট কাঠের ঘরে বসে জাল তোলা, মাছ ছাড়ানো, আবার জাল নদীতে ফেলা সবই বসে বসে দেখছিল। এত রাত হলেও তার সেদিন চোখে ঘুম নেই। সেই রাতে মাছ ধরার নেশায় আমরা এতটাই বিভোর ছিলাম যে কখন বড় নদী ছেড়ে সরু খাড়িতে প্রবেশ করেছি তা খেয়াল নেই। যদিও জানতাম দক্ষিণ রায় মানে বাঘের অবস্থান সেই সময় সুন্দরবনের অন্যদিকের এলাকায়, তবু এই সমস্ত সরু খাড়িতেই জলপিসাজ শয়তান জিনেদের বাস। ট্রলার যখন তাজা মাছে প্রায় ভর্তি, তখন মাছের গন্ধে যে তারা আসবে এটা স্বাভাবিক। যতক্ষণে বুঝতে পেরেছিলাম ততক্ষণে আর কিছু করার ছিল না। আমরা জাল পাততে পাততে অনেকটা এগিয়ে গেছি। মাঝি বলল, কর্তা ভয় পাইয়েন না, আপনি রুবেলের কাছে থাকেন, আমরা তাড়াতাড়ি জাল তুলে খাড়ি সারিয়ে বেরিয়ে যাব ইনশাল্লাহ। আমি চুপচাপ সম্মতি দিয়ে দাঁড়িয়েছিলাম। কর্মচারী দুটো জাল ফেলা শেষ করে যে যার মতো বসেছিল। খানিক বাদে কিছুটা দূরে ঘন কুয়াশার আড়ালে ঝোপঝাড়ের ভেতর থেকে কয়েক জোড়া জ্বলন্ত বিন্দু যেন চোখে পড়ল। প্রথমটায় ভেবেছিলাম হয়তো বাঘের আগমন ঘটেছে, কিন্তু আমাদের হিসেব অনুযায়ী সেই সময় ওই এলাকায় বাঘের আসাটা খুবই অদ্ভুত ছিল। কিন্তু বাঘ ছাড়া অন্ধকারে কারুর জ্বলন্ত চোখ সেটাও সম্ভব নয়। আমরা চুপচাপ বসেছিলাম। ট্রলারের ইঞ্জিন বন্ধ ছিল। মাঝিকে ইশারা করে ট্রলারের লাইটগুলো নিভিয়ে দিতে বলি। কয়েক মুহূর্ত নিস্তব্ধে কাটার পর হঠাৎই পেছনে ঝপ করে জলের ভেতরে কিছু একটা পড়ার শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে সবার চোখ পেছনে যায়। দেখি রুবেল কোথাও নেই। সঙ্গে সঙ্গে সবাই ছুটে যায় পেছনে। একজন কর্মচারী দেখে রুবেল জালের মধ্যে ভাসছে। তাড়াতাড়ি কর্মচারী দুজন জলে ঝাঁপ দিয়ে রুবেলকে তুলে নিয়ে আসে। আমরা তখনও ট্রলারের পেছন দিকেই ছিলাম। রুবেল অজ্ঞান অবস্থায় শুয়েছিল। সবাই চিন্তা করছি তার জ্ঞান ফেরাতে। এমন সময় ট্রলারের সামনের ডেক থেকে কুচকাচ কর্মর শব্দ ভেসে আসে। সবাই বিস্ময়ে সেদিকে তাকাতেই দেখি ঘন অন্ধকারের মধ্যেও যেন আরো কালো গাঢ় অন্ধকারের মতো কয়েকটি ছায়া নৌকার ডেকের ওপরে বসে কিছু একটা করছে। মাঝি দুজন বুঝতে পেরে কিনা জানি না, তারা আতঙ্কে আল্লাহর নাম নিয়ে জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করে দেয়। আমি তখনও যেন ভ্রমের মধ্যে ছিলাম, হতবাক হয়ে তাকিয়েছিলাম সেদিকে। ছায়ামূর্তিগুলো সুরার শব্দে হঠাৎই বিকট কর্কশ শব্দে গুঁ গুঁ করে চিৎকার করে ওঠে। ধপধপ করে জ্বলন্ত কয়লার মতো জ্বলে ওঠে কয়েকটা চোখ। উফ, সে কি ভয়ঙ্কর দৃশ্য! কর্মচারীদের নাড়া দেয় আমার হুঁশ ফেরে। সবাই যখন আতঙ্কে আল্লাহর নাম নিচ্ছিলাম, এইভাবে কয়েক মিনিট যাওয়ার পর হঠাৎই জ্বলে ওঠা চোখগুলো বিকট চিৎকার করে উড়ে গিয়ে অন্ধকারে সুন্দরী গাছের ঝোপের মধ্যে মিলিয়ে যায়। সারা রাত ধরে সেই ঘটনার আগে পর্যন্ত যে পরিমাণ মাছ উঠেছিল তাতে আমরা খুব বেশি খুশি ছিলাম। মিনিট কয়েক চুপচাপ দাঁড়িয়ে থাকার পর ভয়ে ভয়ে ট্রলারের সামনে ডেকের দিকে এগোতেই সবাই হতবাক হয়ে গেলাম। আঁশের ছিটে ফোটা ছাড়া ডেকে মাছের একটা কাঁটাও নেই। যে পরিমাণ মাছ সেই রাতে উঠেছিল আন্দাজ মন্দু এক তো হবেই, কিন্তু তখন একটা মাছও ছিল না। আমরা জানতাম কি ঘটে গেছে, তার থেকেও তখন রুবেল কিভাবে জলে পড়ল সেই চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করছিল। কর্মচারীদের বললাম যে আর মাছ ধরে লাভ নেই, তাড়াতাড়ি জাল তুলে ট্রলার যেন ঘাটে ফেরায়। জলে তখন ভাটার টান, খাড়ি থেকে বেরোতে বেরোতে ভোর রাত্রি হয়ে আসে। ততক্ষণে রুবেলের জ্ঞান ফিরেছে। মাঝি নিয়ম করে লবণ পোড়া রুবেলকে চাটায়, পাছে ছেলে ভয় টয় পেয়ে থাকে। পরদিন সকাল থেকেই ছেলের উপদ্রব শুরু, ভুলবাল বকতে থাকে, কখনো চিৎকার করে কখনো কাঁদে। বিপত্তিটা দাঁড়ায় সকালে ওর মা যখন রান্নাঘরে মাছ কাটছিল, রুবেল আচমকাই ছুটে গিয়ে সেখান থেকে একটি জ্যান্ত মাছ তুলে কাঁচাই খাওয়া শুরু করে দেয়। তার মা কোনো রকমে তার হাত থেকে মাছটা ছাড়ায়। বিকেলে মসজিদের হুজুরে সে দোয়া দুরুদ পড়ে পানি পড়া দিয়ে যান। ভেবেছিলাম ছেলে হয়তো ভয় পেয়েছে তাই এরকম আচরণ করছে, এক দুই দিনে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু রাত হতে হতে পাগলামিটা ক্রমশই বাড়তে থাকে, এমনকি নিজে নিজেই নখ দিয়ে শরীরের আঁচড় দেওয়ার চেষ্টা করে। রাতে আর তাকে ধরেই রাখা যাচ্ছিল না। সারাক্ষণ চিৎকার করে বলছিল জ্যান্ত মাছ খাবে। ঘর থেকে ছুটে নদীতে যেতে চাইছিল, তাই বাধ্য হয়ে ঘরে বন্ধ করে রেখেছি। এই বলে ফজলুল মিয়া থামে। আমি রুবেলকে দেখব বলে ঘরে ঢুকতেই যে দৃশ্য চোখে পড়ে তা রীতিমতো ভয় ধরায়। দুই তিন দিনের মধ্যেই ছেলেটির মধ্যে আমূল পরিবর্তন লক্ষ্য করলাম। দুদিন আগেও সুস্থ স্বাভাবিক ছেলেটা মাদ্রাসায় এসেছে, আর এখন দুদিনের মধ্যেই যেন জীর্ণ শীর্ণ নোংরা অগোছালো একটা কঙ্কালে পরিণত হয়েছে। চোখগুলো রক্তের মতো লাল, চুপচাপ ঘরের কোনায় বসে নিজেই নিজের শরীরে নখ দিয়ে চেরার চেষ্টা করছিল। কয়েক পাশ এদিকে এগোতেই আসল সত্যটা চোখের সামনে ভেসে ওঠে। তাই তোমার কাছে আসা, ছেলেটি নখ দিয়ে শুধু চেরার চেষ্টাই করেনি, দেখে মনে হবে যেন একে তাড়ার চিহ্ন আঁকার চেষ্টা করছে। এবার বুঝতে পারছো সাব্বির, শয়তানটা বোধহয় ফিরে এসেছে। কিন্তু বুঝতে পারছি না কিভাবে ফিরল। সুন্দরবনের খাঁড়িতে যে জলপিসা আছে জিনগুলোর সম্মুখীন তারা হয়েছিল, তার সঙ্গে এর কোনো যোগ আছে নাকি সেটা কোনো কাকতালীয় বিষয় ছিল? এখন তুমি গিয়ে এর একটা সমাধান করো। আমি চাই এবারে যেন গতবারের মতো সে মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমার মনে হয় এবারে আমরা সময় থাকতে রুবেলকে বাঁচাতে পারবো ইনশাল্লাহ। এই বলে রাশেদ থামেন। সাবিজিও মনে মনে ঠিক করে নিয়েছিলেন ইনশাল্লাহ এবারে কোনো মতে এই শয়তানটাকে আর তিনি জিততে দেবেন না। পরিকল্পনা তিনি আগে থেকেই করে রেখেছিলেন। ওনাদের আসার পূর্বে বিষয়টা ঠিক কি অনুধাবন করে জিয়াউদ্দিন সাহেব এবং রাবিয়া বিবি গোসাবায় গিয়ে কিছু তদবির করে একটি সুরক্ষিত বলয় সৃষ্টি করে রাখবেন, যা ভেদ করে এবারে কোনো শয়তান কিছুতেই ফজলুল মিয়ার ভিটেই নিজে থেকে প্রবেশ করতে পারবে না। তাকে আসতে হলে এবারে রুবেলের শরীরের মধ্য দিয়ে এসে ধরা দিতে হবে। ছলে বলে মায়ের খেলা দেখিয়ে এবারে আর সে ধোকা দিতে পারবে না। গদখালি পৌঁছাতেই রাশেদ সাহেব তার এক পরিচিত ব্যক্তির বাড়িতে সাব্বিরজির গাড়ি পার্কিং এর ব্যবস্থা করেন। এরপর পার্কিং করে ফেরিঘাটে আসতেই দেখেন পরবর্তী লঞ্চ আর এক ঘন্টা পর। কিন্তু সাব্বিরজি আর দেরি করতে চাইলেন না, তাই তিনি রাশেদ সাহেবকে বলেন যে একটি ইঞ্জিন নৌকা বা স্পিড বোটের ব্যবস্থা করতে। গোসাবা নদীর ওপারে বেশিক্ষণ সময় লাগে না, আজকাল অনেক স্পিড বোট, লঞ্চ, ছোট ইঞ্জিন নৌকার ব্যবস্থা আছে। আগেকার সেই অবস্থায় নেই, এখন খুবই উন্নত হয়ে গেছে মুজিদবাড়ি, গদখালি, গোসাবার জলপথ। রাশেদ সাহেব সম্মতি জানিয়ে ফেরিঘাটের অফিসের দিকে গেলেন প্রাইভেট লঞ্চ বা ইঞ্জিন নৌকার ব্যবস্থা করার জন্য। সাবিজি দুশ্চিন্তায় চুপচাপ গোসাবার দিকে তাকিয়ে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময় ফেরিঘাটের প্রতীক্ষায়মান যাত্রীদের ভিড়ের মাঝখান থেকে একজন কালো হিজাব পরিহিত মহিলা হেঁটে হেঁটে সাব্বিরজির দিকে এগিয়ে আসেন। সাব্বিরজি তাকে চিনতেন এবং এও জানতেন সেই মুহূর্তে তিনি ব্যতীত আর কেউ তাকে দেখতে পাচ্ছে না। রাবিয়া বিবি এসে জানান, সাব্বির তোমাদের সন্দেহই ঠিক, সেই শয়তানটাই ফিরে এসেছে। জিয়াউদ্দিন সাহেব তার সহচরদের নিয়ে একটি সুরক্ষিত আবদ্ধ বলয় সৃষ্টি করে রেখেছেন ফজলুলের বাড়িসহ এলাকার চারপাশে। তিনি আমাকে বলে পাঠিয়েছেন নদী পার হওয়ার সময় তুমি ও রাশেদ এখান থেকে শরীর বন্ধ করে নৌকায় উঠবে। তোমরা একবার আটঘাট বেঁধে নামছ, শয়তান সেটা চিনে গেছে। তার সহচরেরা দিনের আলোতেও নানা রকম মানুষের বেশ ধরে আশেপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু জিয়াউদ্দিন সাহেবের সুরক্ষা বলয় ভেদ করে কোনোভাবেই ফজলুলের ঘরের ভেতরে প্রবেশ করতে পারছে না, তাই তারা রীতিমতো খেপে আছে। সেই জন্য জিয়াউদ্দিন সাহেব আমাকে পাঠালেন তোমাকে আগে থেকে সতর্ক করতে। চিন্তা করো না, ইনশাল্লাহ এবারে শয়তানটা তার নির্মম খেলা খেলতে পারবে না। এবং জিয়াউদ্দিন সাহেবের কথা মতো সম্ভবত এলাকার কেউ এই নির্মম কালো জাদুটি করেছে। শয়তানটা ওত পেতেছিল, তাবিজগুলো সরে যাওয়ায় যখনই রুবেল নদীর জলে সংস্পর্শে যায় শয়তানটা তার শরীর কবজা করে। একটি তাবিজও ছলে বলে রুবেলকে দেয়া হয়েছে, যেটা স্বেচ্ছায় নিতে হতো এবং রুবেলও তাই করেছে, অজান্তেই স্বেচ্ছায় তাবিজটি নিয়েছে। আমাদের সতর্ক হতে হবে, জিয়াউদ্দিন সাহেব এই জিনিসগুলো দিয়েছেন তোমাকে দেওয়ার জন্য। এই বলে রাবিয়া বিবি সাব্বির হাতে কিছু জিনিস দেন, সেগুলি হল আবে চমচমের জল ভর্তি শিশি এবং সুরা লেখা একটি বিশেষ ধরনের সাদা কাপড়। সেটিকে নিয়ে কি করতে হবে গোসাবায় গেলে জিয়াউদ্দিন সাহেব জানাবেন, বলে রাবিয়া বিবি চলে যান। কয়েক মিনিট পর রাশেদ সাহেব এসে জানান একটি ইঞ্জিন চালিত নৌকা ঠিক হয়েছে। হাতে একটি বিশেষ কাপড় ও জল ভর্তি শিশি দেখে রাশেদ সাহেব জিজ্ঞেস করেন সেগুলো কি। সাব্বিরজি তাকে সমস্ত বিষয় খুলে বলেন। এরপর দুজনের শরীর বন্ধ করে এমনকি নিস্তব্ধে চুপিসারে নৌকার মাঝির শরীর বন্ধ করে দেন। কে জানে শয়তানটা যদি তার উপর আক্রমণ করে। মিনিট দশকের মধ্যেই তারা বিদ্যাধরী নদী পেরিয়ে ওপারে কুশাবার ঘাটে গিয়ে পৌঁছান। ততক্ষণে বেলা গড়াতে শুরু করেছে। ঘাটে নেমে পথঘাট প্রায় চিনতেই পারছিলেন না সাব্বিরজি। গোসাবা এখন ছোটখাটো একটি মফস্বল বাজারে পরিণত হয়েছে, লোকজন দোকানপাটে ভর্তি। রাশেদ সাহেব তার পরিচিত একজন ভ্যানওয়ালাকে আগে থেকেই বলে রেখেছিলেন, ঘাটে এসে পৌঁছাতেই ভ্যানওয়ালা এসে তাদেরকে ফজলুর মিয়ার বাড়ির দিকে নিয়ে যায়। পথে যাওয়ার সময় অনেকেই রাশেদ সাহেবকে সালাম করছিলেন। বোঝা যায় এলাকায় রাশেদ সাহেবকে অনেকেই সম্মান করেন। ফজলুর মিয়ার বাড়ির রাস্তায় ঢুকবেন তার আগেই সাব্বিরজি দেখেন অদূরে মসজিদের পাশে জিয়াউদ্দিন সাহেব দাঁড়িয়ে। সেখান থেকে সাব্বিরজি পথটা চেনেন, তাই তিনি রাশেদ সাহেবকে বললেন ফজলুর মিয়ার বাড়িতে যেতে। তিনি মসজিদ থেকে ঘুরে আসছেন। রাশেদ সাহেব চলে যেতে সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবের কাছে গিয়ে সালাম জানান। উত্তরে জিয়াউদ্দিন সাহেব সালাম জানিয়ে গম্ভীর স্বরে বললেন, সাব্বির, তুমি যে এলাকায় আসছ সেটা শয়তান টের পেয়েছে। কারণ যে কালো জাদু করেছে সে ভালো মানুষের মুখোশে কাছাকাছি এলাকাতেই আছে, এবং শয়তানের বেশ কিছু সহচর মানুষের রূপে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। প্রতিনিয়ত নজর রাখছে কি হচ্ছে ফজলুর মিয়ার বাড়িতে। চিন্তা করো না, ইনশাল্লাহ এবারে শয়তানটা নির্মম মায়ার খেলা খেলতে পারবে না। আমি আমার 100 জন সহচরকে সমগ্র এলাকায় একটি আবদ্ধ বলয় করে পাহারায় লাগিয়ে রেখেছি। কিছু হলে আমরা প্রস্তুত। এখন তোমাকে যা বলছি তা মন দিয়ে শোনো। যেহেতু শয়তানটা গতবারে তোমাকে হারিয়েছে, তাই তার মধ্যে অহংকার এবং তাচ্ছিল্যের ভাব থাকবে, সেটাই স্বাভাবিক। আমাদের সেই সুযোগটাই নিতে হবে। আমি তোমাকে একটি বিশেষ তদবির শিখিয়ে দিচ্ছি। তুমি প্রথমে ফজলের বাড়িতে গিয়ে সেটিকে আমলে নেবে। এরপর মাগরিবের আজানের পরে ছলে বলে শয়তানটিকে আহ্বান করবে তোমার সঙ্গে লড়ার জন্য। শয়তানটা যতই মায়া দেখাক না কেন, এবার আমাদের সুরক্ষা বলয় ভেদ করে সোজা আসতে পারবে না। তাকে আসতে হলে রুবেলের শরীরের মধ্য দিয়ে আসতে হবে। এছাড়া কোনো উপায় নেই। রাবেয়া বিবি যে কাপড়টি তোমাকে দিয়েছে সেটি রাশেদকে দেবে, এবং একটি বিশেষ সুরা বলছি তা পাঠ করে কাপড়টাকে প্রস্তুত করতে বলবে। মাগরিবের পর ছলে বলে শয়তানটাকে ধিক্কার জানিয়ে উত্তপ্ত করার ফলে শয়তানটা আসবেই। যেহেতু সে অহংকারে ফুসছে, তাই সে রুবেলের শরীরে আসার ভুলটা করবে। আর রুবেলের শরীরে আসা মাত্রই তোমার ইশারায় রাশেদ যেন দ্রুত কাপড়টি রুবেলের চোখে বেঁধে দেয়। এরপর তুমি দ্রুত সুরা আল ফালাক ও আল নাস পাঠ করে আবে জমজমের পানি রুবেলের উপরে সম্পূর্ণ ঢেলে দেবে। তারপর বাকিটা তুমি নিজেই দেখতে পাবে কি ঘটে। আমরা পুরো এলাকার উপরে নজর রাখছি। শয়তানের সহচরগুলো কোনো মতেই ফজলের ভিটায় প্রবেশ করতে পারবে না। আর আবে জমজমের পানি ছিটানো মাত্রই এই নির্মম কালো জাদু যে করেছে তার ইঙ্গিত পরিষ্কার হয়ে যাবে। এই বলে জিয়াউদ্দিন সাহেব চলে যান। সাব্বিরজি ফজলুর মিয়ার বাড়ির আঁকে পৌঁছে দেখেন আঁক থেকে ভিটের মধ্যে পাড়া প্রতিবেশীদের ভিড় লেগে আছে। সবাই যে যার মতো করে মুখে দিচ্ছিল ফজলুর মিয়ার বাড়ির দিকে। সাব্বিরজি ভেতরে প্রবেশ করতে যাবেন, দেখেন ভিড়ের মাঝে রাবেয়া বিবি ও জিয়াউদ্দিন সাহেব দাঁড়িয়ে চোখের ইশারায় তাকে নির্ভয়ে বাড়ির সীমানায় প্রবেশ করতে বলছেন। সাব্বিরজি জানতেন তিনি ব্যতীত রাবেয়া বিবি এবং জিয়াউদ্দিন সাহেবকে আর কেউ দেখতে পাচ্ছে না। যেহেতু জিয়াউদ্দিন সাহেব বলছেন যে শয়তানের সহচরগুলো মানুষ রূপে এলাকার মধ্যে ঘোরাঘুরি করছে, তাই তিনি কাউকেই বিশ্বাস করতে পারছিলেন না। উঠোনে প্রবেশ করতেই ফজলুর মিয়া তাকে সালাম জানিয়ে আহ্বান করে ঘরে নিয়ে যেতে গেলে সাব্বির ফজলুর মিয়াকে সালামের উত্তর দিয়ে বলেন, ফজলুর মিয়া, পরিবারের সদস্য ব্যতীত আর কেউ আপনার বাড়ির সীমানার মধ্যে না থাক। ফজলুর মিয়া সাব্বিরজির কথায় ভিটের মধ্যে ঢুকে আসা মানুষদের এক এক করে বিদায় করেন। সেই মুহূর্তে সাব্বিরজি, রাশেদ সাহেব এবং ফজলুর মিয়া ও ফজলুর মিয়ার স্ত্রী ছাড়া আর কেউ ছিল না। যদিও আখের বাইরে থেকে অদ্ভুতভাবে কিছু মানুষ ঘন ঘন উঁকি দিচ্ছিল, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির কারণে তারা কিছুতেই ফজলুর মিয়ার বাড়ির ভেতরে প্রবেশ করতে পারছিল না। রাশেদ সাহেব সাব্বিরজির কথা মতো কিছু সুরা পড়ে একটি বিশেষ পানি পড়া সমগ্র ভিটের মধ্যে ছিটিয়ে দেন। সাব্বিরজি ঘরে ঢুকতেই রুবেল বিকট স্বরে চিৎকার করে গালাগালি করতে শুরু করে। তিনি বুঝতে পারছিলেন শয়তানটা তার মায়ার প্রভাব সৃষ্টি করার চেষ্টা করছে। সাব্বিরজি আর ঘরের ভেতরে প্রবেশ করলেন না। ফজলুর মিয়াকে বললেন যে মাগরিবের আজানের পর রুবেলকে যেন ঘরের বাইরে নিয়ে এসে ওনার সামনে বসান। বিকেলের আলো ততক্ষণে সন্ধ্যার দিকে গড়াতে শুরু করেছে। সাব্বিরজি ও রাশেদ সাহেব উজু করে মাগরিবের নামাজ আদায় করে যথারীতি জিয়াউদ্দিন সাহেবের কথা মতো প্রস্তুত হন। এরপর ফজলুরকে বলেন যে রুবেলকে যেন ঘরের ভেতর থেকে নিয়ে ওনার সামনে এসে বসানো হয়। কিন্তু রুবেলকে সে একা কিছুতেই বাইরে নিয়ে আসতে পারছিল না। এমন সময় হঠাৎই সবাই লক্ষ্য করে রুবেল ছটফট করতে করতে নিজে থেকেই হিঁচড়ে ঘরের বাইরে এসে সাব্বিজির সামনে বসল। বিষয়টা সবাই খুব অবাক হলেও সাব্বিজি জানতেন কে তাকে টেনে হিঁচড়ে নিয়ে এসে সামনে বসিয়েছে। রাবেয়া বিবি শক্ত করে রুবেলকে ধরে রেখে পাশে বসেছিলেন যাতে রুবেল দৌড় দিয়ে পালিয়ে না যায়। এরপর জিয়াউদ্দিন সাহেবের কথা মতো সাব্বিজির ছলনার আশ্রয় নেওয়া শুরু করেন। তিনি নানাভাবে ধিক্কার দিয়ে শয়তানটিকে আহ্বান করতে শুরু করলেন, শয়তানটিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বারবার। রুবেল তখন অদ্ভুতভাবে শব্দ করছিল। এইভাবে কয়েক মিনিট যাওয়ার পর হঠাৎ সে বিকট সুরে খিলখিলিয়ে হেসে ওঠে এবং নিমিষেই পুতুলের মতো রাবেয়া বিবিকে তুলে এসে বেশ কয়েক হাত দূরে ছুড়ে ফেলে দেয়। যদিও কেউ তা দেখতে পায়নি, তবুও অবাক হওয়ার অবকাশ ছিল না। এই সুযোগে সঙ্গে সঙ্গে সাব্বিজি রুবেলের ভেতর আসা শয়তানটিকে আর কিছু করার সময় না দিয়েই তাড়াতাড়ি রাশেদ সাহেবকে ইশারা করেন সুরালেখা কাপড়টি রুবেলের চোখে বেঁধে দিতে। রাশেদ সাহেব তা বেঁধে দিলে রুবেল উঠে পড়ার আগেই সাব্বিজি শিশি খুলে আবে জমজমের পানির পুরোটাই তার উপরে ঢেলে দেন এবং যথারীতি জিয়াউদ্দিন সাহেবের কথা মতো সুরা আল ফালাক ও আল নাস পাঠ করা শুরু করেন। বেশ কিছুক্ষণ যাওয়ার পর পাশের মসজিদে এশার নামাজের আজান ভেসে আসার সাথে সাথেই সবাই একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। ঘরের ভেতর রুবেলের একটি বিশেষ খেলনা গাড়ি চমকাই দাও দাও করে চলে ওঠে। সঙ্গে সঙ্গে রুবেল নেতিয়ে পড়ে। সাব্বিজি ফজলুর মিয়ার স্ত্রীকে ইশারা করে রুবেলকে কোলে তুলে ঘরে নিয়ে যেতে বলেন। তার ঠিক মিনিট পাঁচেকের মধ্যেই ফজলের বাড়ি থেকে তিন চারটে বাড়ি পর তার চাচাতো ভাইয়ের বাড়ি থেকে কান্নার রোল ভেসে আসে। ফজলুর মিয়া অবাক হয়ে দেখে তার আঁকের বাইরে যারা দাঁড়িয়ে এতক্ষণ ধরে সবকিছু দেখছিল তাদের মধ্যে বেশ কয়েকজন এদিকে ওদিকে অন্ধকারে মিলিয়ে গেল। ফজলুর মিয়া কি হলো বিষয়টা দেখতে সেদিকে ছুটে যেতে চাইলে সাব্বিজ তাকে বাধা দেন। ততক্ষণে জিয়াউদ্দিন সাহেব সাব্বিজির পেছনে এসে সবকিছু পরিষ্কার করে বলে গেছেন। সাব্বিজি ফজলুর মিয়াকে জানান, এই জঘন্য কালো জাদু আপনার চাচাতো ভাই করেছিল। সম্ভবত সে চাইছিল না যাতে আপনার কোনো সন্তান হোক। নিঃসন্তান থাকলে আপনার অবর্তমানে সমস্ত সম্পত্তি, ট্রলার, ব্যবসা সবই সে তখন দখল নিতে পারবে। 14 বছর আগে তার পরিকল্পনা অনুযায়ী আপনার প্রথম সন্তানকে সে নির্মমভাবে হত্যা করেছিল। পরবর্তীতে একে একে আপনাদেরও শেষ করার পরিকল্পনায় ছিল, কিন্তু আমার পাঠানো তাবিজ দুটো আপনাদের ফিটে একটি নির্দিষ্ট স্থানে পোঁতার জন্য সে আর কিছু করতে পারছিল না। এদিকে ততদিনে আল্লাহর রহমতে আপনার দ্বিতীয় সন্তানের জন্ম হয়। সে তককে তককে ছিল যে করেই হোক আবারও কালো জাদু করে আপনাদের পরিবারকে ধ্বংস করবে, যাতে কেউ না বুঝতে পারে কে এই কাজ করছে। তবুও এত বছর সে কিছু করতে পারছিল না, কিন্তু এবছর বন্যায় আপনাদের ভিটেতে জল আসায় এবং আপনারা নতুন বাড়ি বানানোর সময় কোনো কারণে তাবিজ দুটো তার জায়গা থেকে সরে যাওয়ার ফলে সে যার মাধ্যমে কালো জাদু করেছিল সেই শয়তান আভাস পায় আপনার ভিটে এখন উন্মুক্ত। একদিন ছলে বলে আপনার ছেলেকে খেলনা গাড়ি দেওয়ার ভান করে তার ভেতরে তাবিজ পাঠিয়ে দেয় আপনার চাচাতো ভাই, এবং সেই তাবিজ কার্যকরী করার জন্য দরকার ছিল আপনার ছেলেকে নদীতে নিয়ে যাওয়া। জলের সংস্পর্শে এলেই শয়তানটা আবারও জেগে উঠত, আর সেটাই ঘটেছিল সেদিন। যেদিন রুবেল আপনার সাথে মাছ ধরা দেখতে গিয়েছিল সেই সুযোগটা নিয়ে শয়তানের সহচর জল পিশাচগুলো রুবেলকে ট্রলার থেকে নদীতে ফেলে শয়তানের সংস্পর্শে নিয়ে আসে। বাকিটা তো আপনি জানেন। দেরিতে হলেও শয়তানটা শাস্তি পেয়েছে। আল্লাহর বিচারে দেরি হলেও সুবিচার নিশ্চয়ই হয়। শয়তান তার সাজা পেয়েছে। আপনার চাচাতো ভাই সম্ভবত এখন আর দুনিয়ায় নেই। শত্রুতা বাড়িয়ে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। এখন ওদের পরিবারের কাউকে কিছু জানানোর দরকার নেই। আমি কিছু আমল বলে যাচ্ছি, ইনশাল্লাহ এগুলো প্রতিনিয়ত ফলো করবেন, ইনশাল্লাহ আর আপনাদের পরিবারের উপরে কোনো সমস্যা আসবে না। এরপর বিদায় নিয়ে সাব্বিজি ও রাশেদ চলে আসেন। পরদিন সকালে গদখালি ফেরার সময় ঘাটে এসে সাব্বিজি জানতে পারেন গতরাতে ফজলুর মিয়া চাচাতো ভাই এশার নামাজের পর আচমকাই রক্ত বমি করে ইন্তেকাল করেছেন। আসলে শয়তানকে বাধা দেওয়ার ফলে যে শয়তান থেকে পাঠিয়েছিল কালোজাদুর মাধ্যমে, উল্টে সে তারই গলা টিপে নৃশংসভাবে হত্যা করেছে। ঘটনা এই পর্যন্তই। পরিশেষে শ্রোতা বন্ধুদের একটা কথাই বলতে চাই, কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে কালো জাদুর আশ্রয় নেওয়া হারাম, যার পরিণতি কখনোই ভালো হয় না। সবাই আল্লাহর উপরে ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। এখন বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যক্তিগত অভিমত। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের বার্থডে স্পেশাল এপিসোডের প্রথম ঘটনাটি সুকান্ত মাইতির। আমরা কয়েকদিন ধরেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে আসা মানুষের ঘটনা দিয়ে আমাদের শো করছিলাম। আজকে সুকান্ত মাইতির ঘটনাটি এসেছে মিডল ইস্ট থেকে, যদিও তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং পশ্চিমবঙ্গের ঘটনা আমরা সবসময় খুব আগ্রহ নিয়ে পড়ি এবং তাদের ঘটনাগুলো সবসময় খুব চমৎকার হয়। আমি চাইবো যে পশ্চিমবঙ্গ থেকে যারা আমাদের শুনছেন তারা যেন আমাদের আরো ঘটনা পাঠান, প্রতিনিয়ত ঘটনা পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস russell.foot.com@gmail.com। আমার গলার অবস্থা খুব খারাপ, তারপরেও কষ্ট করে পড়ছি, কারণ স্পেশাল এপিসোড পড়তে তো হবেই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
Entertainment is a must. Shunun Shadhin Podcast. Podcast.
Keno tumi asho?
Ami shudhu tomar sathei thakte chai.
Kibhabe shombhob? Bridhoder ei prithibite thakte nei. Tumi chole jao. Chole jao, please. Chole jao.
নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায়? ভূত.com with Russell।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। এবারে আরো একটি ঘটনা, এবং এই ঘটনাটি আমি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদেরকে ইমেল করুন, আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমাদের ফেসবুক পেজ www.facebook.com/russell.shathin। ইউটিউব @russellbooth.com। ইউটিউব, ফেসবুক যেখানে যান না কেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আর না করুন, আমাদের পেজে জয়েন করুন আর না করুন, আপনাদের মতামত দিয়ে যাবেন দয়া করে। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি বরাবরের মতোই আপনি ভালোর তলে। আমি তাশবির রহমান কাঠকোলা বাজার ময়মনসিংহ থেকে বলছি। বর্তমানে আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে পড়াশোনা করছি। আমি 2012 সাল থেকে আপনার ভূত এফএমের একনিষ্ঠ ভক্ত ছিলাম এবং এখন আপনার ভূত.কমেরও নিয়মিত শ্রোতা। অনেক ইচ্ছা ছিল ঘটনা পাঠাবো, কিন্তু সময় পাচ্ছিলাম না। এবার একটা ট্রাভেলিং গ্রুপের এক ভাইয়ের সৌজন্যে একটি ঘটনা শুনে আর বেশি দেরি করতে পারলাম না। মনে হলো এটি পাঠালে লিসেনাররা অনেক বড় একটি বাস্তব ঘটনা শুনতে পারবেন, জানতে পারবেন, না পাঠালে বঞ্চিত হবে। এই ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়েই তার ঘটনাটি আপনাকে পাঠাচ্ছি। ঘটনাটি সম্পূর্ণ বাস্তব এবং তাদের নিজেদের এক্সপিরিয়েন্স করা। তাদের ইতিমধ্যে ভূত.কম এর গ্রুপে ঘটনাটি ভালো সাড়া ফেলেছে। সব ইনফরমেশন উল্লেখ করতে পারেন, সমস্যা নেই। যাক, যেই ভাইয়ের কাছ থেকে ঘটনাটি নেওয়া, সেই ভাইয়ের নাম হচ্ছে রেজওয়ান ইসলাম। এই ভাই যেভাবে ঘটনাটি বর্ণনা দিয়েছেন আমি সেভাবেই তুলে ধরছি, আর আমি চাই আপনি ঘটনাটি আপনার নিজের গলায় আপন ভঙ্গিময় আমাদের পড়ে শোনান। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে, সিলেক্টেড হবে। সোনাইছড়ি ক্যাম্পিং এর খালো রাত, প্রায় 2 বছর আগের ঘটনা। ভেবেছিলাম শেয়ার করব না, কিন্তু সোনাইছড়ির এমন আরো কিছু ঘটনা ইতোমধ্যেই শেয়ার করেছেন অনেকে, তাই কেন জানি আজ শেয়ার করতে ইচ্ছে করছে। কয়েকবার এই ঘটনার বিবরণ কয়েকজনের মুখে শুনেছি, এই প্রথম লিখতে বসলাম। লেখাটি লম্বা হবে, আমার কেন জানা মনে হচ্ছে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি এই ঘটনাটি কোথাও প্রকাশিত আছে, তার অনুমতি নিয়ে পাঠিয়েছেন এরকম কিছু। আমার তাই মনে হয়, আমি ঘটনাটি সেই বিশ্বাস রেখেই পড়ছি যে আপনি অনুমতি নিয়েছেন। চেষ্টা করব পুরো ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরার, আশা করি সময় নিয়ে পড়বেন, আপনার সময় বৃথা যাবে না। তারিখ 8-9 জানুয়ারি 2021, ডেস্টিনেশন সোনাইছড়ি ট্রেল, ইভেন্ট 2 দিনের। প্ল্যান, ট্রেলের সুবিধাজনক জায়গায় রাতে আমরা ক্যাম্পিং করব, টিম মেম্বার 11 জন। লেখাটি পড়ার আগে পোস্টে দেয়া গুগল ম্যাপের স্ক্রিনশটটা ভালোভাবে দেখে নিন, কত নাম্বার তাঁবুর পজিশন কোথায়, ঘটনা বোঝার জন্য কোন তাঁবুতে কে ছিল সেটাও জানা জরুরি। রাসেল, দীপ্ত, সজল, তাঁবু 1, তাঁবু 2, মারভি, সাদিয়া, তাঁবু 3, এই তাঁবুতে কেউ ছিল না, আমাদের ব্যাকপ্যাক ও জিনিসপত্র রাখা। তাঁবু 4, রেজওয়ান, অর্ণব, তাঁবু 5, মানিক, হান্নান, হেলাল, ফরমান। আমরা সকালে চট্টগ্রাম থেকে রওনা হয়ে বাস থেকে মিরসরাই হাদি ফকির হাট নেমেই বারবিকিউয়ের জন্য মুরগি আর অন্যান্য বাজারের সাথে একটা দা ও দুটা চেরাগ আর কেরোসিন কিনে ট্রেলে ঢুকে পড়ি। ট্রেলে ঢুকেই আমরা টেন্ট পিচ করার মতো জায়গা খুঁজতে লাগলাম। এই ট্রেলের ভূমি এতটাই উঁচু যে আমরা কোনোভাবেই তাঁবু খাটানোর জায়গা খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে একটি জায়গা পেলাম যেখানে কিছুটা সমতল আছে, কিন্তু সেক্ষেত্রে দুটো তাঁবুর মধ্যে দূরত্ব বেশি হয়ে যাচ্ছিল। ম্যাপের স্ক্রিনশটে দেখবেন এক নম্বর তাঁবু থেকে পাঁচ নম্বর তাঁবুটা দেখা যায়, কারণ মাঝখানে বাঁক রয়েছে ট্রেলে। আবার দুই তিন চার নম্বর তাঁবু থেকে এক নম্বর ও পাঁচ নম্বর তাঁবুটাও বেশ দূরে। বেশ উচ্চ স্বরে না ডাকলে একটা থেকে অন্যটায় কাউকে ডাক শোনা যাবে না। উপায় না পেয়ে এই জায়গাটায় আমরা পছন্দ করলাম, বরাবরের মতো টিম ভাগ করে ফেললাম। এক টিম গোল পাহাড়ে শুকনো লাকড়ি জোগাড় করতে তাঁবু খাটাচ্ছে, অন্য টিম রান্নাবান্নার প্রস্তুতি শুরু করেছে। তাঁবু পিচ করার সময় তাঁবু পিচ করার টিমটা শুকনো পাতা ফেলে জায়গাটা সমান করে তাঁবু পিচ করল। টিমের হেড কুক হল ফরমান, সে পাঁচ নাম্বার তাঁবুর বাসিন্দা। তার নেতৃত্বে খুব মজার বিরিয়ানি রান্না হলো। সবাই ভরপুর খেয়ে ঝর্ণা দেখে এসে বিকেলে চা বিস্কিট খেয়ে আড্ডা দিলাম। সন্ধ্যা নামে নামে অবস্থায় পোর্টেবল স্পিকারে গান চালিয়ে আমাদের কুক ফরমান খুব মজার নৃত্য পরিবেশন করা শুরু করল। সে বরাবরই সবাইকে মাতিয়ে রাখে টুরে গেলে। এমন সময় হুট করে আমাদের দুই তিন চার নম্বর তাঁবুগুলোতে পাহাড়ের ওপর থেকে ছোট ছোট মাটি আর পাথরের টুকরো এসে পড়তে শুরু করল। আমরা ভয় পেয়ে যাই আর ওপরে তাকাতেই দেখি ছোট বড় মিলিয়ে চল্লিশ থেকে পঞ্চাশটা বানর। পরক্ষণে আমরা বুঝতে পারলাম বানরগুলো দুই গ্রুপে বিভক্ত হয়ে এক গ্রুপ অন্য গ্রুপকে আক্রমণ করছে। আরো কিছুক্ষণ পরে এই আক্রমণ তুমুল যুদ্ধে রূপ নিল। এক গ্রুপের বানর টেনে হিঁচড়ে অন্য গ্রুপের এক সদস্যকে নিয়ে গেল, রক্তাক্ত করল, ধাওয়া পাল্টা ধাওয়া সহ এই তুমুল যুদ্ধ চলল প্রায় পনেরো বিশ মিনিটের মতো। বানরের এক গ্রুপ পালিয়ে চলে গেল, অন্য গ্রুপটাও কিছুক্ষণ সময় সেখানে অবস্থান করে আমাদের ক্যাম্পিং সাইট ত্যাগ করল। এদিকে সন্ধ্যা নেমেছে, ঝিঝি পোকাগুলো একে অপরের সাথে যেন প্রতিযোগিতা করে ডেকে চলেছে, জোনাকি পোকারাও উড়ে এসছে এদিক সেদিক। যেহেতু শীতকাল, ঠান্ডা বাতাসে হাত পা জমে যাচ্ছিল আমাদের। আমরা আগুন জ্বালালাম, সবাই আগুনের পাশে এসে জড়ো হলাম। বেশ কিছুক্ষণ ফরমানের নাচের তালে তালে গান বাজনা হলো। এরপর সবাই প্রস্তুতি নিচ্ছি বারবিকিউয়ের। কাটা মুরগির মাংস নিয়ে পাঁচ নম্বর তাঁবুর বাসিন্দা রাধুনী ফরমান একাই চলে গেল একটু দূরে ছিঁড়িতে। সেখানের পানি বেশ পরিষ্কার, তাই সেখানে ধোয়া হবে মুরগির মাংস। অনেকক্ষণ হয়ে গেলেও ফরমান ফিরছে না দেখে একই তাঁবুর বাসিন্দা হান্নান গিয়ে তাকে নিয়ে মাংস হাতে ফিরে আসলো। ফিরে ফরমান সবার থেকে একটু দূরে বসে পড়ল পাথরের উপরে, কেমন যেন নিস্তেজ দেখাচ্ছে। সারাদিন রান্নাবান্না করেছে, নাচ গান করল, তাই ক্লান্ত। এই ভেবে আমি আর রাসেল বারবিকিউ করা শুরু করলাম। বারবিকিউ করা শেষ, সবাইকে খেতে ডাকলাম। সবাই আসলেও ফরমান একটু দূরে বসে থাকলো। ফরমানের খাবার ওর সামনে দিয়ে আসা হলো। আমি আগেই সবাইকে বলে দিয়েছি যেন কেউ ঝিড়িতে বা পাহাড়ে কোনো ময়লা না ফেলে, ব্যবহার করা প্লেট টিস্যু ও ওয়ান টাইম কাপ যেন এক জায়গায় রাখে। খাওয়া শেষ সবার, আমরা চা বানাচ্ছি আর সবাই ঝিড়িতে হাত মুখ ধুয়ে ফ্রেশ হচ্ছে। সবাই ফিরলে চা খেলাম, এরপর বাকি আবারও আড্ডা আর ফটোশুটে ব্যস্ত। আমি আর রাসেল ভাই ঝিড়িতে গেলাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হব। ঝিড়িতে গিয়ে দেখতে পেলাম ঝিড় অপর প্রান্তে সাদা কিছু একটা পানিতে ভাসছে। ঝিড়ি পার হয়ে ওপারে গিয়ে দেখলাম কয়েকটা টিস্যু ভাজ করে সেখানে ওপরে বারবিকিউ করে খাওয়া মাংসের ওপরে কিছু হাড় কেউ ভাসিয়ে দিয়েছে। বিষয়টা খুব মেজাজ খারাপ হলো, সেটি হাতে নিয়ে গুটিয়ে আমি জঙ্গলে ফেলে দিলাম। ঝিড়ি থেকে ফিরে এসে বাকিদের আড্ডা গানে সামিল হলাম। আমরা আসার সাথে সাথেই আমাদের নিস্তেজ হয়ে যাওয়া রাধুনী ফরমান একা তাঁবুতে ঘুমাতে চলে গেল। সে ক্লান্ত, সে যে তাঁবুতে ঘুমাতে গেল সেটি পাঁচ নম্বর তাঁবু, আর আমরা সবাই ছিলাম এক নম্বর তাঁবুর কাছে। সুতরাং আগেই বলেছি তাঁবু ঝিড়ি আর পাহাড়ের পজিশন মোতাবেক এক নম্বর তাঁবু থেকে পাঁচ নম্বর তাঁবু দেখা যায় না, আর চিৎকার করে না ডাকলে শোনাও যাবে না সেখান থেকে। ফরমান ঘুমাতে যাওয়ার আরো তিন ঘন্টা পর বাকি টিম মেম্বার সবাই ঘুমাতে গেল। তখন বাজে রাত একটা থেকে দেড়টা। আমি আর রাসেল ভাই স্লো শাটারে ছবি তুলছিলাম আকাশ থেকে তারা আর তাঁবুর। ছবি তোলা শেষ করে আমি আর রাসেল ভাই রাত আনুমানিক দুইটার দিকে নিজ নিজ তাঁবুতে এসে ঢুকলাম। তাঁবুতে ঢোকার দুই তিন মিনিটের মধ্যেই পাঁচ নম্বর তাঁবু থেকে দুই তিনজনের চিৎকার শুনতে পেলাম। ওরা ভীত গলায় চিৎকার করে আমাকে ডাকছে। আমি বুঝতে পারছিলাম খারাপ কিছু একটা হয়েছে। হাতে দা আর টর্চটা নিয়ে তাঁবু খুলে দৌড় দিলাম পাঁচ নম্বর তাঁবুর দিকে। যেতে যেতে আবারও পাঁচ নম্বর তাঁবুর মেম্বারদের চিৎকার, ওরা বলছে মারা যাচ্ছে, ফরমান মারা যাচ্ছে। আমি গিয়ে তাঁবুতে ঢুকে দেখলাম ফরমানের চোখ বন্ধ হয়ে গেছে, দাঁতে দাঁত কামড়ে ধরে শরীর শক্ত করে নিস্তেজ হয়ে যাচ্ছে আর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে প্রচুর। আমরা সবাই মুহূর্তের মধ্যে হতচকিত হয়ে গেলাম। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ফোনে নেটওয়ার্ক নেই, কি করব মাথা কাজ করছে না, সবাই খুব অসহায়। আমরা চোখের সামনে মৃত্যু দেখতে পাচ্ছি। ফরমানের মাথাটা টেনে আমার কোলের উপর রাখলাম। চোখের সামনে দেখতে পাচ্ছি এক চলে যাচ্ছে, হান্নান কলমা পড়া শুরু করলো ওর কানের কাছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে ফরমানের নিস্তেজ হয়ে যাওয়ার শরীর খুব শক্তি নিয়ে ঝাড়া দিয়ে উঠল। আমরা সবাই এক মুহূর্তেই বুঝে গেছি আমাদের সাথে কি ঘটছে। সবাই দোয়া পড়া শুরু করলো আর ফরমান দেহ ঝাড়াঝাড়ি করা শুরু করলো, বডি উপরের দিকে উঠে যাচ্ছে বারবার ঝাড়ি দিতে দিতে। আমি ফরমানকে কোনোভাবেই ধরে রাখতে পারছি না। এবার কয়েকজন একসাথে ধরলো। আমি আয়াতুল কুরসি ও দোয়া ইউনুস পড়তে পড়তে ঘাড়ের ওপর হাত দিয়ে ওকে বগলে নিচে চেপে ধরলাম। হান্নান দীপ্তকে বলল আজান দে, কিন্তু দীপ্ত ইসলাম ধর্মের অনুসারী নয়। আমি ফরমানকে ঘাড়ে হাত দিয়ে চেপে রেখেই আজান দেয়া শুরু করলাম। এত সজোরে আজান দিচ্ছি যে আশেপাশের কয়েকটা পাহাড়ে এটি নিশ্চিত শোনা যাচ্ছে। আজানের এক পর্যায়ে ফরমান চোখ খুলে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে আর গিরগির করছে যেন আমাকে এখনই খেয়ে ফেলবে সে। আমিও তার মুখের দিকে তাকিয়ে চিৎকার করতে করতে আজান দিচ্ছি, এই যেন ফরমানের শরীরের সাথে আমাদের এক যুদ্ধ। আজানের শেষের দিকে ফরমান নিস্তেজ হয়ে চোখ খুলেছে। চোখ খুলে হাত উঁচু করে তাঁবুর বাইরে 2-3-4 নম্বর তাঁবুর দিকে আঙুল দিয়ে কিছুটা দেখানোর চেষ্টা করছে। তার আঙুল নামানোর সাথে সাথে 2 নম্বর তাঁবুতে থাকা মেয়েদের চিৎকার, সাথে সাথে দৌড়ে গিয়ে দেখি দুজন মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে ভয়ে গুটিসুটি মেরে আছে। তাদের চিৎকারের কারণ হলো আচমকা বাতাসে তাদের তাঁবু নড়ে উঠেছিল। সেখান থেকে 5 নম্বর তাঁবুর পাশে আনা হলো মেয়েদেরকেও। সবাই এখন ফরমানের মুখের দিকে চেয়ে আছে, কি ঘটে গেল, কেন হলো, কি হলো, কত প্রশ্ন সবার মনে। ফরমানকে পানি দিলাম, সে চোখ বন্ধ অবস্থায় পানি খেল একটুখানি। এবার সে চোখ বন্ধ অবস্থায় আধো আধো অগোছালো কিছু কথা বলল। কথাগুলো সব গুছিয়ে আমি যা বুঝেছি তা হলো 5 জন আগন্তুক এসেছিল ফরমানকে মেরে ফেলতে। আমাদের টিমের মধ্যে দুপুরে লাকড়ি আনতে গিয়েছিল যারা, তাদের মধ্যে কেউ এই 5 আগন্তুকের ঘর ভেঙে ফেলেছে। রাতে যখন ফরমান একা ঝিড়িতে মাংস ধুতে গিয়েছিল তখন এই 5 আগন্তুক ফরমানের কাছে মাংস চেয়েছিল। ফরমান মাংস দেয়নি। সেখান থেকে ফেরার পর সে নিস্তেজ ও শান্ত হয়ে আলাদা জায়গায় বসেছিল। এই আগন্তুক 5 জনের ভয়ে ফরমান সেই বারবিকিউ খাওয়ার পরে এটো মুরগিগুলোর হাড়গুলো টিস্যুতে ভরে ভাসিয়ে দিয়ে এসেছিল। সে ভেবেছিল হাড়গুলো দিলে ওরা কিছুটা সন্তুষ্ট হবে, যেটি আমি নিজেই সেখান থেকে তুলে ফেলে দিয়েছিলাম। 5 আগন্তুকের ঘর ভেঙে দেয়া, মাংস না দেয়া ও এটো হাড় দেওয়ার অপরাধে ফরমানকে মেরে ফেলতে চেয়েছিল তারা। এবার সবার মধ্যে ভয় কাজ করছে, আগুন জ্বালাতে হবে। আমাদের সবাই 5 নম্বর তাঁবুতে আগুন জ্বালানোর সরঞ্জাম সব 1 নম্বর তাঁবুর কাছে। কেউ ভয় যেতে রাজি হলো না। আমি আর রাসেল ভাই গিয়ে চেরাগ, কেরোসিন আর সাথে কিছু কাঠ আনলাম। 5 নম্বর তাঁবুর সামনে 2-3-4 নম্বর তাঁবুর সামনে আগুন জ্বালিয়ে অপেক্ষা করতে লাগলাম সকাল হওয়ার। ভোর হলো, ফরমানকে ডেকে তোলা হলো। গতকাল রাতে ঝিড়িতে মাংস ধুতে যাওয়া থেকে শুরু করে সকাল পর্যন্ত ফরমানের কোনো স্মৃতি আর মনে নেই। রাতে ঘটে যাওয়া ঘটনার বিবরণ শুনে ফরমান আমাদের কাউকে বিশ্বাস করছে না। এরপর সকালের খাবার সেরেই আমরা ক্যাম্প সাইট ত্যাগ করে ট্রেইল থেকে বের হয়ে আসি। এই ঘটনার পরে ফরমান 2 বছর আর কোনো ট্যুর অ্যাটেন্ড করেনি এবং এখনও তার সেদিনের ঘটনার কিছুই মনে নেই। ছোটবেলায় আমাদের ধানের জমিতে কাজ করা মানুষগুলোর জন্য খাবার নিয়ে যেতাম বিলে। এমনকি সেখানে আমার এক দাদাকেও দেখেছি বিলে খাওয়ার আগে একটা পাতায় খুব অল্প খাবার রেখে দিত দূরে কোথাও, সেটা কেউ খেত না, আর সন্ধ্যার পরে বাইরে খোলা আকাশের নিচে খাবার খেতে নিষেধ করত। অনেকের পাকের ঘর দূরে ছিল, পাকের ঘর থেকে মূল ঘরে খাবার আনা নেয়ার সময় ঢেকে আনা হতো। সাদা কোনো খাবারের জিনিস বাইরে ঢাকনা ছাড়া নেওয়া তো অন্যায় ছিল। এসব নিয়মকানুনগুলো কেন এসেছে তার কারণ কিছুটা হলেও আমি এই ট্যুরে গিয়ে বুঝেছি। বিষয়গুলো আপনাদের কতটা যৌক্তিক মনে হবে বা বিশ্বাসযোগ্য মনে হবে আমি জানি না, কিছু ব্যাপার থাকে যেটার কোনো ব্যাখ্যা নেই, কিন্তু সত্য এটা তেমনই একটি ঘটনা। এই রাতটি খুব লম্বা ছিল, শেষই হচ্ছিল না। 2 জন হুজুরের সাথে আমি এই ঘটনা শেয়ার করেছি, ওনারা বলেছেন নিঃসন্দেহে এই 5 জন আগন্তুক জিন ছিল। পৃথিবীতে জিন আছে, নিশ্চয়ই তারা মানুষের সাথে লোকালয়ে বা শহরে বাস করে না। ওদের জায়গায় আমরা গিয়ে ওদের বিরক্ত করায় এমনটা আমাদের সাথে করেছে বলেই বিশ্বাস করেন তারা। সেদিন আমাদের নেটওয়ার্ক, ডাক্তার, অ্যাম্বুলেন্স, মেডিসিন, হাসপাতাল কিছুই ছিল না। আমাদের কাছে থাকা কোনো অপশন সেদিন কাজ করেনি। নিঃস্ব, নিরুপায়, সবার কাছে সৃষ্টিকর্তা একমাত্র অবলম্বন। তিনি কখনো মুখ ফিরিয়ে নেন না, আল্লাহ সহায়। তো এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন তাসবির রহমান, কাঠগোলা বাজার, ময়মনসিংহ থেকে, এবং তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে পড়াশোনা করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি ঘটনাটি ভালো লেগেছে বলে অনুমতি নিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন বলে আমরা ঘটনাটি শেয়ার করতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি আপনি আগামীতেও আমাদের ঘটনা পাঠাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগছে। চলুন কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ঘটনায় যাই।
Entertainment is a must. Shunun Shadhin Podcast.
সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আমরা কথা না বাড়িয়ে এখন সরাসরি একটি অডিও ক্লিপে চলে যাব। আশা করছি আপনাদের ভালো লাগবে।
রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, আপনি সবসময় ভালো দলে। আমার নাম প্রান্ত, আমি বর্তমানে পিএইচডি করছি অস্ট্রেলিয়ার সিডনির কোন একটা ইউনিভার্সিটিতে। আজকে আপনাকে একটা ঘটনা শেয়ার করব, যে ঘটনাটা আমার সাথে ঘটে গেছে এবং এরকম এক্সপ্লানেশন আমি আজ পর্যন্ত পাইনি। কেন পাইনি আমি জানি না, বাট হয়তো আপনার বিশ্বাস নাও হতে পারে, বিশ্বাস করা বা না করা এটা আপনাদের উপরে কমপ্লিটলি। আমি বেশি সময় ক্ষেপণ করবো না ইন্ট্রোডাকশনে, আমি চলে যাচ্ছি ঘটনায়। এটা 2021 সালে, তখন লকডাউন চলমান এবং কোভিড এর রেট অনেক বেশি হওয়াতে রাস্তায় লোকজনও খুব কম। তো আমি তখন একটা পেট্রোল স্টেশনে পার্ট টাইম জব করি। ইন দ্য মিন টাইম আমার এক কলিগ আমাকে অফার দিল যে, প্রান্ত তুমি তো ড্রাইভিং জানো, তো আমাদের, আমি একটা ওয়্যার হাউস কোম্পানিতে জব করি, তো তাদের মাঝে মাঝে ডেলিভারি হয়, তো ওই ডেলিভারিতে ট্রাক ডেলিভারি ট্রাক ড্রাইভ করে ওই জায়গায় নিয়ে যেতে হয়, মানে ওয়্যার হাউস থেকে ওই ডেলিভারি পয়েন্টে। বলছে হ্যাঁ, তো বলছে যে আমাদের তো ড্রাইভার শর্টেজ আছে, তুমি যদি চাও তুমি এই কাজটা করতে পারো এবং খুব ভালো পে করে, এবং তুমি হয়তো, তোমার হয়তো ডেলিভারি করতে 4-5 ঘন্টা সময় নেবে, কিন্তু তুমি যত টাইমিং লাগুক না কেন ওরা তোমাকে 8 ঘন্টার পে করবে। আমি বললাম যে দ্যাটস গুড, আর পেমেন্টের অ্যামাউন্টটা খুব ভালো ছিল, $40 পার আওয়ার, হুইচ ইজ রিয়েলি গুড। তা আমি বললাম যে ঠিক আছে, তো কবে কি করতে হবে? বললো যে নর্দার্ন বিচেস, নর্দার্ন বিচেস মানে হচ্ছে যে মোনাভেল ম্যানলি এই সাইডে। তা আমাকে ওখান থেকে, মানে বেসিক্যালি আমার ডেলিভারি যে পিক আপ যেটা, সেটা যে ওয়ার হাউস, সেটা হচ্ছে নারাবেনাতে, এটা নর্দার্ন বিচেসের ভিতরে পড়ছে এবং খুব সুন্দর জায়গাটা। তো ওখান থেকে আমাকে এটা নিয়ে যেতে হবে নিউক্যাসল। নিউক্যাসলের ডিস্টেন্স অ্যারাউন্ড 150 কিলোমিটার। তো দেখা যাচ্ছে যে আপনার যেহেতু লকডাউন চলছে, রাস্তাঘাটে কোনো গাড়ি নাই, হয়তো আপনার 1.5 থেকে 2 ঘন্টা লাগবে ম্যাক্সিমাম। যেহেতু ট্রাক, আমি ওই স্পিডটা ক্যালকুলেশন করেই বললাম যে সবকিছু মিলে 1.5 থেকে 2 ঘন্টা লাগতে পারে, বা খুব বেশি হলে 2.5 ঘন্টা একটু ব্রেক নিয়ে যদি চালাই। আমি তখন একটু ইনকাম সোর্স নিয়ে একটু বেশি সন্ধিহান, কারণ লকডাউন চলছে, জবের আওয়ার কমে গেছে, লোক নাই, বিজনেস ও শর্ট। তো আমি বললাম যে ঠিক আছে, আমি জবটা করে দিব। তো কবে কবে? তো বললো যে তুমি হয়তো সপ্তাহে 2 দিন আমার ওনারকে ব্যাক আপ দিতে পারো। আচ্ছা ঠিক আছে, তো কবে কবে? তো থার্সডে এন্ড স্যাটারডে। তো থার্সডে ডেলিভারিটা ছিল নিউক্যাসলে আর পরে নাই, থার্সডে ডেলিভারিটা ছিল গ্রেটার সিডনির ভিতরে। তো গ্রেটার সিডনির ভিতরে দেখা যাচ্ছে যে আপনার, আমি ওখান থেকে নারাবিনা থেকে পিক আপ করে ওটাকে আমি ডেলিভার করলাম হচ্ছে 4টা লোকেশনে, সেটা সিটির আশেপাশে, খুব বেশি হেক্টিক হয় নাই। আমার 3.5 থেকে 4 ঘন্টার মতো লাগছে, তো যেহেতু 8 ঘন্টার পে করবে, বাকি টাইমটা হচ্ছে প্রফিট। তো ফার্স্ট ডেটা খুব ভালো লাগলো। তো মেইন যে প্রবলেমটা শুরু হয় এটা হচ্ছে সেকেন্ড ডেটা। আমি পেলাম একটা লং রান মিন্স হচ্ছে ওই যে নিউক্যাসলের কথা বললাম, ওই নিউক্যাসলে। তো নিউক্যাসলটা হচ্ছে আমাদের একটা, মানে সিডনি থেকে 150 কিলোমিটার, আমি আগেও বলেছি। তো নারাবিনা থেকে রাতের বেলা ডেলিভারি পিক আপ করতে হবে, এটা দিনের বেলা না। রাতের বেলা হচ্ছে আপনার ওই ওয়্যার হাউস থেকে আমি ট্রাক নিয়ে রাত 11:30 সময় পিক আপ করি, রাত 3টার ভিতরে, রাত 3-4টার ভিতরে আর কি আমাকে পৌঁছে দেবে নিউক্যাসল। ওই এটা হচ্ছে 3 টন ট্রাক, বেশি বড় না, ছোট ট্রাক। তো ওখানে হচ্ছে দেখাতে যে পেরিশেবল স্টাফ, লাইক ফর এক্সাম্পল লাইক হচ্ছে সি ফুড, তারপর হচ্ছে আপনার মানে বেসিক্যালি এরা সি ফুড সাপ্লায়ার, তো সো হচ্ছে আপনার মাছ জাতীয় সামথিং, মানে সি ফুড বা দেখাচ্ছে কালামারি রিং, অক্টোপাস, তারপর হচ্ছে স্যামন, মানে স্লাইস স্যামন, এগুলো হচ্ছে বেসিক্যালি প্রিজার্ভ করে আমার ট্রাকের ভিতরে রাখা হয়। আমার হচ্ছে রেফ্রিজারেটেড ট্রাক বেসিক্যালি এটা, এবং আপনার পিছনে মানে এটা সবসময় হচ্ছে 0-4 degrees ভিতরে রাখতে হয়। তো আমরা যারা ড্রাইভার আমাদেরকে একটা ইনস্ট্রাকশন থাকে যে ট্রাকের টেম্পারেচার বেশি হচ্ছে কিনা বা কোনো কারণে কোনো ঝামেলা হচ্ছে কিনা, এবং ট্রাকটা খুব সফটলি চালাইতে, কারণ যাতে ভিতরে স্টাফটা, ভিতরে যে স্টাফ গুলো রাখা আছে এগুলো যেন মানে কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়। তো দেখা যাচ্ছে যে আপনি যখন মোটরওয়ে টাচ করবেন, মোটরওয়ে তখন স্পিড লিমিট থেকে 110, তো আমরা আমরা সাধারণত ট্রাক যারা চালাই আমরা 110 চালাই না, আমরা হয়তো বা 90-100, মানে একটু সেফ ড্রাইভিং, মানে যাতে কোনো ঝাঁকি না হয়, কারণ পিছনে যেহেতু জিনিসগুলো ডেলিকেটেড স্টাফ, সো মানে কোনো কারণে যদি ক্ষতি না হয়। তো ওই দিন স্বাভাবিকতাই আমি নিয়ে নিলাম, তো আমার আমাদেরকে রুট প্ল্যান দেওয়া হয়। তো রুট প্ল্যানে আপনার মানে সবগুলো রুটের নাম বলবো না, তো আমার হচ্ছে একটা বাইপাস রোড আছে, ওই রোডটাকে কানেক্ট হয়ে আমাকে নিউক্যাসল উইং এর দিকে বেরোতে হবে, বেরোর হাইটস। তো ওই রোডটার নামটা আমি বলছি, এটাকে বলার কারণও আছে, এটা হচ্ছে আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন ওই রোড সম্পর্কে রিউমার্স কি আছে। এটা একটা বিশাল 14 kilometers লম্বা রোড, এটা একটা বাইপাস বেসিক্যালি যে কানেক্টিং। সব থেকে বড় বিষয় হচ্ছে ওই রোডে কোনো লাইট পোস্ট নাই, এবং পুরাটাই মানে একটা স্পুকি ব্যাপার, মানে আপনি যখন ওই রোডটাতে উঠবেন তখন একটা স্পুকি থিং কাজ করবে। তো আমি রাত 11:30-11:35 আমি আমার রান স্টার্ট করি, মানে আমার টাইমিং স্টার্ট করি। তো টাইমিং স্টার্ট করার পরে হচ্ছে মানে আমার কাজ হচ্ছে ডেলিভারিটাকে পৌঁছানো, ওই ট্রাকটাকে নিয়ে আবার হচ্ছে ওই আনলোড করে আমাকে ওই ট্রাকটাকে নিয়ে আবার ব্যাক করতে হবে ইন বিটুইন যতটুকু সময় লাগে। তো যেহেতু আমি হিসাব করলাম যে 8 ঘন্টা, তো 8 ঘন্টা তো মালিকরা বললাম যে এটা তো 8 ঘন্টা হয় না, তো মালিক বললো যে ঠিক আছে তোমাকে আমি যতক্ষণ লাগে তুমি আমাকে বললো আমাকে ওভার টাইম পে করে দিব, ঠিক আছে ফাইন। তো আমি পিক আপ করি, পিক আপ করে আস্তে আস্তে আগানো শুরু করি। তো আগানোর পরে ওই আপনার নর্দার্ন বিচেস হসপিটাল এর পরে একটা রোড আছে, ওই রোডটার নাম হচ্ছে ওয়েকার্স পার্ক, যেটার কথা আমি আগেই বললাম যে স্পুকি, ওই রোডটাতে উঠি আমি। ওঠার পরে লাইক মানে এতক্ষণ গাড়ি ভালোই চলছিল, ওয়েকার্স পার্ক ওয়েতে ওঠার পরে আমি যখন উঠি না, আমার সত্যি কথা আমার এমনিতে রাস্তায় লোক নাই, ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, তারপর হচ্ছে মানে খুবই একটা ভয়াবহ একটা ব্যাপার, মানে মানে সত্যি কথা বলতে আপনি একটু ভয় পাবেন। তো আমি আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাচ্ছি, গাড়ির মিটারের দিকে তাকালাম, দিয়ে তাকিয়ে দেখি যে আমি মানে ঠিক স্পিড লিমিট আছে এবং গাড়ি খুব আস্তে আস্তে যাচ্ছে, মানে আস্তেও ঠিক না, মানে একটা স্ট্যান্ডার্ড স্পিড লিমিটে যাচ্ছে। আরেকটা কথা বলে রাখা ভালো, যে আপনি যখন ড্রাইভিং করবেন অ্যাজ এ ড্রাইভার, আমি বলতে পারি যে আপনার গাড়িতে যদি কোনো কিছু নড়াচড়া করে বা গাড়ির উপরে যদি কিছু পড়ে আপনি টের পাবেন, একটা বিড়াল হাঁটলেও আপনি টের পাবেন। আমি যখন 3-4 kilometers পার হই ওই রাস্তায়, ওই রাস্তায় আমার মানে 10 kilometers একটা মানে টার্ন নিতে হবে, তো 3-4 kilometers পার হই আমার কাছে লাগতে লাগলো যে গাড়িটার ওয়েট আস্তে আস্তে অনেক বেড়ে গেছে, মানে সামহাও আমার কাছে লাগছিল যে মানে মানে আই ওয়াজ ইন কনফিডেন্ট অনেস্টলি, মানে আমার কাছে লাগছিল যে গাড়িটা মানে শেক করতেছে বা মানে কিছু একটা মানে ওভারওয়েট লাগতেছিল, যে খুব বেশি ওভারওয়েট হয়ে যাচ্ছে গাড়িটা এবং উপরে কিছু একটা চলাফেরা করতেছে, মানে উপরে ঠিক বলতে গাড়ির পিছনের পাটটা থেকে কিছু একটা চলাফেরা করতেছে। তো আমি যখন চালাইতে থাকি, আমি চালাতে চালাতে আমি দেখলাম যে আসলে ইটস গেটিং ডিফিকাল্ট, লাইক মানে গাড়ি বারবার শেক করতেছে, মানে গাড়ি ধুতেছে এবং হচ্ছে আপনার লিটারেলি মানে আমি এত স্পিড একদম চালাচ্ছি না এবং গাড়িটা তো খুব ঠিক ছিল, তো হোয়াট হ্যাপেন, হোয়াটস হ্যাপেনিং। আবার গাড়ি যে দাঁড় করবো, দাঁড় করে যে চেক করবো সেটারও উপায় নাই, রাস্তায় একটা গাড়ি নাই। তো আমাদের যে কমিউনিকেশন আছে, আমি কমিউনিকেশন বলতে আমাদের প্রত্যেকটা গাড়িতে হচ্ছে আপনার হেডসেট থাকে, মানে ওয়াকি টপি কমিউনিকেশন। তো আমি তখন আমার গাড়িকে মানে গাড়ি থেকে আমার হচ্ছে ওয়ার হাউসে সিগন্যাল পাঠালাম যে মেবি আই এম হ্যাভিং সাম ট্রাবল ইন ট্রান্সপোর্টিং, আমাকে একটু ব্যাক আপ দিলে ভালো হয়, কারণ আমার কাছে মনে হচ্ছে যে গাড়ির সামথিং প্রবলেম, এই অবস্থা আমি কি করতে পারি বা আমাকে তুমি ব্যাক আপ দিতে পারো। তো ওরা জিজ্ঞাসা করছে তুমি কোথায়, আমি বলছি তুমি জিপিএস ট্র্যাক করো, আমার লোকেশন হচ্ছে বর্তমানে ব্রেকার্স পার্ক হয়ে, আমার লঙ্গিচুড ল্যাটিচুড ওরা চেক করলো, আমি কোন জায়গায় এক্সাক্ট কোঅর্ডিনেটস দেখলো যে কোন জায়গায় আছি জিপিএস। আমাকে বলতেছে যে উপাস থেকে একজন বলতেছে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি এই রোডটা ক্রস করার চেষ্টা করো, তোমাকে আমরা বলতে ভুলে গেছি যে এই রাস্তায় না ওঠার জন্য। আমি বললাম যে আমাকে বলতে ভুলে গেছো, বাট ইন মাই রুট প্ল্যান ইটস শোয়িং দ্যাট আমাকে এই রুট দিয়ে বাইপাস করতে হবে। তাও ও উপাস থেকে ইতস্তিত করে বলছে উই আর রিয়েলি সরি, উই ডু রিগ্রেট দ্যাট, তুমি সামনে নিয়ারেস্ট এক্সিট হচ্ছে 4 কিলোমিটার পরে, ওখান থেকে তুমি এক্সিট নাও এই রাস্তা থেকে তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, আর কোনো কিছু তাকানোর দরকার, কোনো দিকে তাকানোর দরকার নেই। মানে জিনিসটা আমাকে আর একটু ভয় পাইয়ে দিল, আমি সেই রাস্তা থেকে এক্সিট নাও, রাত হঠাৎ করে ঘড়ির দিকে তাকাই দেখি রাত 12টা বেজে গেছে, আমি সি হোয়াট দ্য হেল ইজ গোইং অন। তখন আমি বললাম যে ঠিক আছে, তো আমি আস্তে আস্তে গাড়ির স্পিড মোটামুটি যেহেতু আমার মানে তাড়াতাড়ি এক্সিট নিতে বলছে, তো আমি তখন গাড়ির এক্সিলেটারে চাপ দিলাম, গাড়ির স্পিড দেখাচ্ছে যে মানে যেখানে আমার মানে 80-90 চালানোর কথা সেখানে আমি 110, তো আমি 110 নিয়ে আমি হচ্ছে ওভার স্পিড লিমিট, মানে তাড়াতাড়ি 4 কিলোমিটার মানে 3-4 মিনিট লাগবে, কিন্তু বিধি বাম। হঠাৎ করে মানে আমি বিকট একটা আওয়াজ হলো, বিকট একটা আওয়াজে আমার গাড়ি মানে মানে দেখলাম যে আমার টায়ার বাস্ট হয়ে গেছে, মনে হচ্ছে আমার মানে সামনের টায়ার বাস্ট হয়ে গেছে, কিন্তু গাড়ি হচ্ছে খুব মানে শেক করতেছে, আউট অফ কন্ট্রোল চলে গেছে। তো আমি কোনোভাবে গাড়িটা মনে করেন টার্ন করে তাড়াতাড়ি করে মানে আমি মানে ব্রেক প্রেস করলাম, কিন্তু ব্রেক লাগতেছে না। তো কোনো উপায় ছাড়াই আমি গাড়িটা মানে সামনে একটা বাঁকে গাছে মেরে দিই যে গাড়িটাকে স্টপ করে দেবো, কারণ আই হ্যাভ টু সেভ মাই লাইফ। স্টপ করে দেওয়ার সাথে সাথে দেখলাম যে আমাদের সামনের যে অংশ থেকে মানে ধোয়া উঠতেছে, ইঞ্জিন থেকে ধোয়া উঠতেছে। তো আমার তো এখন আর কোনো উপায় নেই, আই হ্যাভ টু গেট অফ দ্য কার, গেট অফ ফ্রম দ্য ট্রাক। আমি তখন আমার এমার্জেন্সি হেল্পলাইনে বললাম যে মাই টায়ার গট বার্স্টেড এবং আমার হচ্ছে সমস্যা হচ্ছে, ইমিডিয়েটলি আমাকে ব্যাক আপ পাঠাও। তো যেহেতু আমাদের রোড সাইড অ্যাসিস্ট্যান্স থাকে, তো আমার আমাকে বললো যে ডোন্ট গেট আপ ফ্রম দ্য কার মানে ফ্রম দ্য ট্রাক, তুমি বসে থাকো অ্যাজ লং অ্যাজ আমাদের হেল্পলাইন না পৌঁছাচ্ছে ততক্ষণ। এদিকে আমি বসে আছি, আমি আমার স্ট্রিক্টলি বলা আছে যে গ্লাস উঠায় দাও এবং হচ্ছে পুরো গাড়ি লক রাখো এবং গাড়ি থেকে বেরোয় না, কোনো অবস্থাতে গাড়ি থেকে বেরোয় না। আমি বসে আছি মানে মনে মনে এদিকে তো মানে ইঞ্জিন স্টপ করে দিয়ে বসে আছে, আর কি করব, কিছু করার নেই। মোবাইলে মানে আমার ধর্মীয় যে ব্যাপারগুলা মানে আমাদের যে হিন্দুদের, আমি হিন্দু, আমাদের হিন্দুদের যে বিভিন্ন যে মন্ত্রতন্ত্র আছে আমি এগুলো চালাচ্ছি নিজেকে এই করার জন্য, বাট আই এম রিয়েলি ফিলিং লাইক মানে আমার গাড়ির লাইট নিভে গেছে এবং আমি অন্ধকারে। আবার পরে চিন্তা পরে আমাকে আবার মেসেজ দিচ্ছে যে তোমার হেডলাইট অন করো, গাড়ির হেডলাইট অন করে রাখো জাস্ট, আমি হেডলাইট অন করে দিয়ে বসে আসছি। এমন অবস্থায় আমি খেয়াল করলাম যে কিছু একটা আমার মানে দরজায় বারবার নক করতেছে এবং মনে হচ্ছে জানো যে মানে আমার মানে গাড়ির উপরে বাড়ি পড়তেছে, কেমন জানি যে আপনি যখন ডাল দিয়ে বাড়ি দিবেন বা কিছুতে বাড়ি দিবেন জোরে জোরে বাড়ি মারতেছে কে জানি। যে সারু ভয়ঙ্কর লাগলো আমার কাছে, আমি সি জাস্ট হোয়াটস হ্যাপেনিং। তারপর হচ্ছে হঠাৎ করে খেয়াল করলাম যে আমার দরজা নক হচ্ছে মানে আমার জানলায় নক হচ্ছে, এটা তো আগে হচ্ছিল আবারও হচ্ছে বারংবার নক হচ্ছে, এবার মনে হচ্ছে আমার গ্লাস ভেঙে ফেলবে, আমি কাউকে দেখছি না। আমি লিটারেলি আমি তখন ওয়েললেস, আমি আবার হচ্ছে আমার হেল্পলাইনকে বললাম যে ডিড ইউ সেন্ড সামওয়ান, এন্ড ধরা বলো যে নো 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 স্টিল নো স্টিল অন দ্য ওয়ে ইট মে টেক লাইক 10-15 মিনিটস। আমি বলছি যে তুমি আমাকে বলো কতক্ষণ লাগবে এক্সাক্ট টাইম বলো, বলছে ইট মে টেক আপ টু হাফ অ্যান আওয়ার, যে একবার বলো 10-15 মিনিট, একবার একবার বলছে হাফ অ্যান আওয়ার, বলছে মাইক ইট টেক্স টাইম। আমি বললাম ওকে, আমি বসে আছি এবং আমি সত্যি কথা আমি খুব ভয় পাচ্ছি মানে আমি বুঝতেছি না যে আসলে কি হচ্ছে আমার সাথে। হঠাৎ করে খেয়াল করলাম, দেখলাম দেখার পরে আমার মনে হচ্ছে যে আমি লাইক মানে what I saw আমি দেখলাম যে কাছে আমার সামনে যে গাছটা আছে, গাছের ডালে একটা অর্ধগলিত লাশ ঝুলে আছে। সে লাশটা আমার দিকে একটা বিকৃত ভাবে হাসি দিচ্ছে। আমি মানে মনে হলো যে আমার সারা শরীরে ঠান্ডা বাতাস বয়ে গেছে এবং আমি আই ডোন্ট নো হোয়াট শুড আই ডু। লাইক আমি তখন সাথে সাথে মানে জোরে জোরে মানে আমি আমার বাবা মার নাম করে আমি আমার স্টিয়ারিং এর মাথা রেখে আমি মানে আমি হয়তো আমি সেন্সলেস হয়ে গেছি, আমার খেয়াল নাই পরে কি হয়েছে। পরের ঘটনা আমি আবিষ্কার করি যে আমি স্ট্রেচারে শুয়ে আছি এবং আমার আশেপাশে প্যারামেডিক্স, পুলিশ অ্যান্ড আমার কোম্পানির হেল্পলাইনের লোকজন, এবং পরে আমাকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে। তারপর আমি বললাম, আমার ওনারও আমাকে পরে বললো যে এই রাস্তায় না যাওয়ার জন্য আমি বলতে ভুলে গেছি তোমাকে, কিন্তু এই রাস্তাটা খুবই বাজে, আর যখন বেসিক্যালি তুমি সি ফুড বা এই টাইপের জিনিস নিয়ে যাচ্ছ তখন এই রাস্তায় যাওয়া তো ভুলেও যাওয়া যাবে না। আমি বললাম কেন? দিস রোড ইজ হন্টেড এন্ড ইউ ক্যান সার্চ অন গুগল, তুমি গুগলে সার্চ করে দেখতে পারো যে রাস্তাটা হন্টেড। তো পরবর্তীতে আমি অনুসন্ধান করি যে আসলে এই রোডের সমস্যাটা কি ছিল। পরে জানা গেল যে এটা হচ্ছে ইটস ভেরি ফেমাস, এটা খুবই কুখ্যাত মাটার ডাম্প গ্রাউন্ড, মানে মাটার হওয়ার পরে লাশ গুলো ডাম্প করতে এই আশেপাশে জঙ্গলে, প্লাস হচ্ছে এখানে একটা কেল বলে একটা মেয়ের স্ট্রিট ঘুরে বেড়ায় এটাও বলা হয়েছে। এবং আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন এই রোডটার নাম হচ্ছে ওয়েকহার্স্ট পার্কওয়ে, ওয়েকহার্স্ট পার্কওয়ে, এবং এটা সিডনিতেই। And it's one of the haunted roads. And amar batta sokoler boto jokhon ei rasta drive korben khub shaddan. Dhonnobad sokolke, amar golpo ta jodi bhalo lage please shonaben. Eta ashole golpo na, eta ghotona, tarpor golpo kore bolchi bastob ghotona amar sathe ghote jabe, bishwash kora ba na kore eta apnar byapar.
Entertainment is a must. Shunun Shadhin Podcast. Podcast.
Bhoot.com with Russell.
212তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালো দলে আছেন। আমরা আরো একটি অডিও ক্লিপে যাব এবং আমাদের বার্থডে স্পেশাল এপিসোডের মাঝখানে আপনারা জানেন যে আমরা বেশ কিছু বিদেশি ঘটনা শুনেছি, দেখা যাক আজকের ঘটনাটি কোথা থেকে এসেছে এবং কে শেয়ার করছেন। পুরো সময়টা আমাদের সঙ্গে থাকবেন আশা করি। চলুন ঘটনায় যাওয়া যাক।
যারা শুনছেন এবং যারা শুনবেন সকলের উপর আল্লাহর শান্তি ও রহমত অনুগ্রহ বর্ষিত হোক। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, আমি এখন সৌদি প্রবাসী। আমি যে ঘটনাটি বলবো সেটি আমার দেশের ঘটনা, অর্থাৎ যখন আমি দেশে ছিলাম তখন আমাদের আমার এক আঙ্কেলের কাছ থেকে এই সব ঘটনা। আমার দেশের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া থানা। আপনারা হয়তো জানেন রাসেল ভাই, কাপাসিয়ায় গাজীপুরে প্রচুর শালবন, এই শালবনকে ঘেরা প্রচুর ঘটনা আছে, এই গভীর অরণ্যে লুকিয়ে আছে অনেক ঘটনা। আর সময় পেলে বাকি সত্য ঘটনাগুলো আমি ইনশাল্লাহ আপনাদের নিকট পাঠানোর চেষ্টা করব। আজকে এই ঘটনাটি পাঠাচ্ছি আমি আমার বন্ধু বান্ধব। শীতের দিনে আমরা কি করতাম, শীতের দিনে শীতকে নিবারণের জন্য সবাই একসাথে আগুন, আগুনের কাছে গিয়ে আগুন দিয়ে আমরা শীত নিবারণ করতাম। আর পরস্পরের কাছে যত ঘটনা আছে আমরা বিভিন্ন ধরনের গল্প গুজব করতাম। আমরা যখন সকলে গল্প নিয়ে মেতে উঠেছি তখন আমাদের কাছে আমাদের সেই আঙ্কেল এসে বললো, তোমরা কি কোন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছ? আমরা বললাম আমরা তো ভূত প্রেম শুনি, আর এই ভূত প্রেমের মধ্যে অনেক ধরনের ভূত প্রেম ভূতের গল্প হয়, আর আমরা আমাদের বাবা মা, বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশীদের কাছ থেকে অনেক লোকমুখে অনেক ঘটনা শুনেছি, আর এই বিষয় নিয়ে আমার খুবই ইন্টারেস্ট। তখন আমাদের আঙ্কেল বলল, শোন, তবে আমার কাছে একটি ঘটনা আছে, সেটি আমি নিজেই উপলব্ধি করেছি, আর সেটি ছিল বর্ষাকালের ঘটনা। যখন আমি শুয়েছিলাম, প্রচুর মুষলধারা বৃষ্টি হচ্ছিল, মুষলধারা বৃষ্টির শব্দে আমার ঘুম ভেঙে গেল, আর আমি ঘর থেকে বের হয়ে দেখলাম প্রচুর পানি জমে আছে আমাদের উঁচু নিচু ক্ষেতের মধ্যে, উপরে জমি থেকে নিচে পানি ডালু দিয়ে চলে যাচ্ছে। তখন আমি ভাবলাম এটাই একটি মাছ ধরার সুবর্ণ সুযোগ, আর আমি যেই কথা সেই কাজ। আমি আমার জাল নিয়ে চলে গেলাম বিলের মধ্যে, অনেকে বলে বিল, কেউ বলে নদী, না বিলের মতোই প্রায় অনেক পানি হয়। আর বলে রাখা ভালো, আমাদের সেই বিলের এক ধারে ছিল শালবন, অন্য ধারে আমাদের বাড়ি, অর্থাৎ এর মাঝখানে রয়েছে প্রায় 1 কিলো কিংবা আধা কিলো, আশেপাশে কোনো বাড়ি নেই। এর মধ্যে দিয়ে একটি খাল বয়ে গেছে, সেই খালের মধ্যে প্রচুর মাছ হয় বৃষ্টি হওয়ার পর। তিনি কি করলেন, আমাদের ওই খাল উত্তর থেকে দক্ষিণের দিকে চলে গেছে। আমার আঙ্কেল কি করত, দক্ষিণের দিকে দাঁড়িয়ে জাল ফেলতো, আর উত্তর দিক দিয়ে পানি কলকল করে নিচের দিকে নামতো, আর জাল আঙালেই প্রচুর মাছ ধরত। তিনি কি করলেন, আপন বনে মাছ ধরা শুরু করলেন। মাছ ধরতেছে ধরতেছে আর গভীর রাত হচ্ছে। যখনই গভীর রাত হলো, আস্তে আস্তে তিনি খেয়াল করলেন আমার আঙ্কেলের বাম পাশে হচ্ছে শালবন, আর ডান পাশে হচ্ছে বাড়ির তীর। বাম পাশ থেকে ওই গভীর অরণ্য থেকে আস্তে আস্তে কি জানি একটি আলোর মতো, আগুনের ফুলকির মতো কি জানি আসতেছে। তিনি হয়তো ভাবছে হয়তো বা কোনো লোক কোথাও গিয়েছিল, আর তার আসতে দেরি হলো, এজন্য সে আসতেছে, হয়তো বা ওপার থেকে এপার চলে আসবে কেউ। তিনি সেই দিকে কুক্ষেপ না করে আপন মনে মাছ ধরা শুরু করলো। মাছ ধরতেছে, আর মাছের পাতিল যেখানে আমরা বলি ডুলা গ্রাম ভাষায়, সেখানে রাখতেছে। তিনি কি করলেন, আবার তাকালেন বাম পাশে, এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে চলে আসতেছে। যত কাছে আসতেছে তিনি মাছ না মেরে উটার দিকে তাকিয়ে আছে, আপন মনে চামক পাখির মতো তাকিয়েছে, কি জানি আসতেছে, বা হয়তো বা কেউ তার বাড়ির পাশে বন্ধু বান্ধব হইতে পারে। তিনি যখন দেখলো কাছে, তখন সেটা দেখলো একটা মেয়ে মানুষের মতো, নতুন কাপড়, অর্থাৎ লাল বেনারসি শাড়ি, মাথায় গোমটা। এটা দেখে সে আরো ইয়ে হয়ে গেল, অবাক হয়ে গেল, অত রাত্রে একটা মেয়ে মানুষ এত এবং নতুন বউ, সে কি করে এত রাত্রে আসতেছে। যে আরো কাছে আসতেছে তার আকর্ষণ জানি মায়াবী আরো ওদিকে নিয়ে যাচ্ছে। তিনি কি করলেন, ভালো করে লক্ষ্য করে দেখলেন সে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে তার দিকে আসছে। এটা থেকে তো সে দেখলো তার পাও পিছনের দিকে, এটা দেখে তো সে ভয় পেয়ে গেল, এবং সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি আরো বেশি ভয় পাই তাহলে হয়তো বা সে আমাকে আক্রমণ করতে পারে, আমাকে নিজেকে প্রতিহত করার জন্য হয়তো কিছু করা লাগবে। তিনি কি করলেন, যে জাল নিয়ে এসেছেন মাছ ধরার জন্য, সেই জালটা কি করলেন, ভেঙে একটা বড় লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তা নিজেকে সেভ করার জন্য, প্রটেক্ট করবে ওটা থেকে। তিনি দেখলেন যখন সেটা তার দিকে আসছে, তিনি কি করলেন, এই হাতের লাঠি দিয়া ওটার উপরে এমন জোর সুরে একটা বাড়ি মারলেন। তখন তার বাম পাশে একটা বিশাল বড় বাসদা ছিল, এটা দেখে তিনি কি করলেন, তার জালি লোটাবাটি যা আছে সব নিয়ে দৌড়ে এখান থেকে তিনি তার বাড়িতে চলে গেলেন। আসল ভাই, এটাই ছিল আমার এই ঘটনা, আরো অনেক ভালো এবং সত্য অনেক ভালো ঘটনা আছে আমার জানা মতে। এখন এই ঘটনাটি পাঠালাম, যদি আপনাদের ভালো লাগে বাকি ঘটনাগুলো পাঠাবো।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
ছেড়ে কি হবে? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
ওয়েলকাম ব্যাক, শুনছেন ভূত ডট কম, আমি রাসেল আছি, সাথে আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, আর আপনি তো সবসময় ভালো দলে থাকেন। আমি রাকিব, কুড়িগ্রাম জেলার রুমারি উপজেলা থেকে বলছি। আমি ভূত FM এর একজন নিয়মিত শ্রোতা ছিলাম এবং ভূত .com এরও একজন নিয়মিত শ্রোতা। আমি আসলে গল্প বলবো বলবো করে আর বলা হয়নি, তাই আজকে সময় বের করে আপনাকে গল্পটা পাঠানো, ভয়েস পাঠানো। আসলে আমি যেহেতু গ্রামের একজন ছেলে, অনেক ভূতের গল্প শুনেছি, অনেক ঘটনা শুনেছি, যাই হোক কোনোটাই বলা হয়ে ওঠেনি। কিন্তু আজকের ঘটনাটা বলার প্রধান কারণ, ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি, যার কারণে ঘটনাটা বলা, এবং ঘটনাটা বলার পিছনে আরো একটা কারণ রয়েছে যেটা ঘটনাটা শেষে আপনারা জানতে পারবেন। তোরাল ভাই, বেশি কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে আমার নিজের মামাতো বোনের সাথে, সাল 2020 জানুয়ারি মাস। ঘটনাটা ঘটে আমাদের গ্রামের বাড়িতে, আমাদের নানা বাড়িতে। রাসেল ভাই, আপনাকে বলে রাখি যে আপনারা হয়তো জানবেন যে কুড়িগ্রাম জেলাটা হচ্ছে আপনার একটি প্রত্যন্ত একটা জেলা, তার মধ্যে রুমারি উপজেলা অনেক প্রত্যন্ত। রুমারি উপজেলার কিছু কিছু গ্রামে এখন পর্যন্ত বৈদ্যুতিক সংযোগ পৌঁছায়নি, আপনি বুঝতেই পারতেছেন কিরকম অবস্থা আমাদের। আমাদের নানু ভাষা হচ্ছে আপনার ইন্ডিয়ার যে বর্ডারটা আছে তার কাছাকাছি। আমাদের ভাষা থেকে আমাদের নানু ভাষার দূরত্ব হেঁটে 15 মিনিট। তো এরকম একদিন সকালে হঠাৎ মামা ফোন দিল আম্মুকে, ফোন দিয়ে বলতেছে যে তোরা এখনই চলে আয়। আমার মামাতো বোনের নাম হলো মুক্তি, বলতেছে যে মুক্তির অবস্থা খুব খারাপ, সে তো তোরা তাড়াতাড়ি চলে আয়, সে মারা যাওয়ার মতো অবস্থায়। তখন আম্মু তাড়াহুড়া করে আমাকে রেডি হতে বলে, আমি মোটর সাইকেল করে আম্মুকে 5 মিনিটেই আমাদের নানু বাসায় নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর দেখি যে সে আপাতত সুস্থ, কিন্তু বাড়িতে অনেক মানুষ তার মাথায় পানি ঢালা হচ্ছে। যাই হোক, তার বয়স হবে আপনার 14 থেকে 15, ওই মেয়েটার বয়স, মানে আমার মামাতো বোনের। তখন আমি আম্মুর কাছে জিজ্ঞেস করি যে আসলে ওর হঠাৎ কি হয়েছে যে এরকম অবস্থা। পরে আম্মু আমাকে বলল যে অনেকদিন আগে, প্রায় 1 মাস আগে, ওর সাথে কিছু ঘটনা ঘটতো। ঘটনাগুলো এরকম যে ওই আমাদের নানু ভাষাটা এরকম যে আপনার নানু ভাষার পিছনে অনেক ভাড়ছাড় এবং অনেক পুরনো কয়েকটা গাছ আছে, মানে এমন বাড়ি যে একটু কলস টাইপের, কোন একটা রাস্তা দিয়ে ঢুকে আমাদের নানু বাসাটা একটা জমির মাঝখানে, আশেপাশে কোনো বাসা নেই, কিন্তু প্রচুর বাঁশঝাড় গাছগাছালি থাকার কারণে সবসময় অন্ধকার হয়ে থাকে। আর যেহেতু সেখানে বৈদ্যুতিক সংযোগও ছিল না, সোলারের ইয়াতে চলতো, তো কি হতো যে আমার মামাতো বোন যখন আমাদের ওই বাঁশঝাড়ের ওইখানে সন্ধ্যায় একদিন গেছিল, যাওয়ার পর সে দেখতে পায় যে অনেক দূরে একটা কালো একটা মূর্তি, মানে কালো কালো বলতে আপনার একটা মানুষ, ছোট্ট ছেলে, তার পুরো শরীর কালো, একেবারে কালো একটা মানুষই, কিন্তু অনেক কালো, তার দাঁত দেখা যায়, আর মনে করেন যে চোখগুলো জল জল করতেছে, আর জিহ্বা, লাল জিহ্বা বের করা, তাকে ডাকতেছে যে আয় আমার সাথে আয়, আয় আমার সাথে আয়। সে তো অনেক ভয় পায়, ভয় পাওয়ার পর সে বাসায় আসে, বাসায় এসে অজ্ঞান হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পরে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, তখন সে বলে যে এরকম এরকম হয়েছে আমার সাথে। কেউ ওরকম ইয়া করে না, কিন্তু সবার মাথার মধ্যে বিষয়টা থাকে। তারপরে দেখা যায় যে এক সময় যে ওই খাটে শুয়ে আছে, খাটটাকে যেন অনেক উঁচায় উঠাইছে, আবার ঢাম করে ফেলে দিছে। এরকম অনেক ঘটনা ঘটতো। সে বাথরুমে যাইতো, বাথরুমে যাওয়ার যাওয়ার সময় বাথরুমের সাইড থেকে ওকে ডাকতো যে আয় এদিকে আয়, আমার সাথে আয়। এই টাইপের অনেক ছোটখাটো ঘটনা ঘটতো। ঘটনা ঘটার পরে আমাদের নানোবাড়ির মানুষরা হুজুর ডাকলো। মানে আমাদের হুজুর ডাকার পর যেটা হয় যে আমরা আমাদের যে জিন আনার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা বলি ভারে বসা। তারা নাকি ভারে বসছিল, ভারে বসার পর তাকে হাজিরও করছিল। হাজির করার পর কি কি হয়েছে আমি জানি না আর কি। হাজির করার পর সে বলছিল যে সে আর তাকে ইয়াবে না, ভয় দেখাবে না, তারা চলে যাবে, এই টাইপের কথা বলছিল। বলার পর আম্মু আমাকে এই ঘটনাটা বলার পর আমি বুঝলাম বিষয়টা কি। তারপরে আমরা যেদিন ওই নানু বাসায় গেছি ওই দিন রাত্রে আবার হুজুর ডাকা হলো। তার এই অবস্থা দেখে হুজুর ডাকার পর আবার আবার ভারে বসার আয়োজন করা হলো, মোমবাতি আনা হলো। তারপরে আরো যে প্রক্রিয়াগুলো থাকে, একটা জায়নামাজ বিছানো হলো, জায়নামাজ বিছিয়ে জায়নামাজের ছাইটে একটা বৃত্ত সার্কেল সার্কেল অঙ্কন করা হলো, তার ভিতরে আমার মামাতো বোনকে বসানো হলো পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম করে। বসানোর পর পুরো ঘর অন্ধকার, একটা মোমবাতি জ্বালানো, আমরা সাইডে বসে আছি অপেক্ষা করছি কখন সেই জিন হাজির হবে। তারপর অনেক চেষ্টা করলো হুজুর, কিন্তু কোনো কোনোভাবেই জিনটা হাজির হচ্ছিল না। প্রায় এক ঘন্টা পরে দেখলাম যে আমার মামাতো বোন মুখ খুলছে। আসলে আমরা বলে রাখি যে আমাদের ওই এলাকার মানুষগুলো যারা গ্রামে থাকে তাদের ভাষাগুলো একটু অন্যরকম হয়। উজান ভাটি একটা বিষয় আছে, কিন্তু আমি লক্ষ্য করলাম যে যখন সে কথা বলছে আমার মামাতো বোন, সেটা বিশুদ্ধ বাংলা ছিল এবং এবং মনে করেন সে এমনভাবে কথা বলছিল যে তার কণ্ঠটা অন্যরকম হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে। মোটা হয়ে যাওয়ার পর মানে তারপরে হুজুর আমার মামাতো বোনের হাত ধরছে, হাতের কবজি কবজি ধরা, কবজি ধরার পর তাকে প্রশ্ন করা হচ্ছে। প্রশ্নগুলো এমন যে তুই ওকে কতদিন থেকে ফলো করেছি বা ওকে ভয় দেখাস কেন, এই টাইপের। তারপরে ওই বলে যে আমার ওকে ভাল লাগছে, ওকে অনেকদিন থেকে আমি ফলো করতেছি, ওকে আমি বিয়ে করব, এরকম একটা মন্তব্য ছিল। তারপর তারপরে তার পরিচয় জানা হয় ওই জিনটার, যাকে আনা হয়েছে। পরিচয় জানার জন্য তাকে যখন বলা হয়, আমি 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 যতটুকু আমি শুনেছি যে সে বলেছে যে তার বয়স 18 বছর, তার ধর্ম হিন্দু, তাকে নাকি যাকে বলা হয়েছে আমরা হিন্দুদের কালী বলি না, যে জিবা বের করা থাকে, মা কালী যাকে বলে, তার বর্ণনা মতে সে হলো কালী কিন্তু ছেলে। হ্যাঁ, এটা বলার পর সে বলতেছে যে আমি আমার ওকে ভাল লাগছে, আমি ওকে বিয়ে করব, এরকম অনেক অনেক কিছু বলার পর যখন হুজুর বারবার বলতেছে যে তুই ওকে আর ভয় দেখাবি না, ওকে আর বিরক্ত করবি না, তুই আজকেই এই বাসা থেকে চলে যাবি, তখন সে বলে যে না আমার ওকে ভাল লাগছে, ওকে আমি নিয়ে যাব। তারপর রাসেল ভাই একটা কথা হলো যে আমার মামা তো আমার ছোট মামা যেটা তার তার বউয়ের মানে আমার মামির বাচ্চা পেটে থাকাকালীন মারা যায়, মানে সেটা এক মাস তার ওই 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 ঘটনার এক মাস আগে। তখন আমার মামার লোকগুলো জিজ্ঞেস করে তাহলে ওই বাচ্চা মারার পেছনে তুই দায়ী? পরে বলে না আমি 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 আমার আমার সাথে আমি বাচ্চা মারার পেছনে কোনো দায়ী নেই আমার, কিন্তু আমি ওকে ভয় দেখাই আমি, কারণ ওকে আমি বিয়ে করতে চাই, ওকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব কোনো একটা পাহাড়ে, তার বর্ণনা মতে। এরকম অনেক জোর করার পর সে স্বীকার করে যে হ্যাঁ সে ওই বাচ্চাটাকে মেরেছিল। বাচ্চাটা মারার কারণ বলায়, সে বলে যে সে নাকি ওই কোন এক বাঁশঝাড়ের পিছনে কোন একটা কাজ করতেছিল, অথবা হাঁটাহাঁটি করতেছিল বা কোন একটা কাজ। তখন আমরা যে বলি যে গোবর ফেলে দেওয়া, মানে গ্রামে গরুরা গরুর গোবর গুলো কোন একটা জায়গায় ফেলা হয়, সে নাকি সন্ধ্যাবেলা এই গোবরটা ফেলছিল এবং সেটা যাকে বলি জিন বা কালী তার গায়ে গিয়ে লাগে, যার কারণে সে অনেক বিরক্ত হয়, অনেক রাগান্বিত হয়, যার কারণে তার পেটে থাকা বাচ্চাকে মেরে ফেলে। যাই হোক, রাসেল ভাই তার ওই কথা বলার সময় তাকে বলে যে তোর সাথে আর কে কে আছে এই বাসায়। রাসেল ভাই বলে রাখা ভালো যে আমাদের নানি বাসার পেছনে একটা বড় জারুল গাছ আছে, সেই গাছে তারা থাকতো তাদের বর্ণনামতে। পরে বলে যে আমার সাথে একটা জিন জিন আছে, আগের বার যখন আমাকে হাজির করা হয়েছিল সে সে ভয়ে সে চলে গেছে তখনই, কিন্তু আমি যাইনি কারণ আমি ওকে পছন্দ করি, ওকে আমি বিয়ে করে পাহাড়ে নিয়ে যাবো, এই টাইপের বর্ণনা। তারপরে আপনার আপনার বলে যে হুজুর তাকে অনেক কিছু বলেছে, যেমন মেরে ফেলার হুমকি দেয় হুজুর যখন অনেক ইয়া। আমি একটা জিনিস লক্ষ্য করতেছিলাম যে সে যখন কিছুই মানতেছিল না, ওই জাগে ওই জিন বা ওই কালী যেটাই, ওই হুজুরটা তার হাত ধরে কিছু একটা পড়তেছিল আর হাতের মধ্যে চাপ দিতেছিল, যার কারণে সে অনেক কান্না করতেছিল। কান্না করার পর হুজুর এক পর্যায়ে বলে যে এখন তো আমি তোকে আর ছেড়ে দেবো না, তোকে মেরে ফেলবো, তুই আর এখান থেকে যেতে পারবি না। তখন সে অনেক কান্নাকাটি করে পরে জীবন ভিক্ষা চাওয়ার এক পর্যায়ে হুজুর বলে যে তাহলে তোকে আজকেই পুরো এই এলাকা ছাড়তে হবে। পরে সে রাজি হয় যে হ্যাঁ, আমি ওই ওই জিন চলে গেছে, আমিও চলে যাব, আমি থাকবো না এখানে, আমি কাউকে ডিস্টার্ব করবো না। তারপরে আপনার বলে হুজুর বলে যে তুই যে এখান থেকে চলে যাবি তার আমরা কেমনে বুঝবো। পরে বলে হুজুর বলে যে তুই এখান থেকে যাওয়ার সময় ওই ঝাড়ুল গাছের একটা বড় ডাল ভেঙে দুয়ারের মাঝখানে ফেলে রেখে যাবি যখন যাবি। তখন তখন আমরা লক্ষ্য করলাম যে হুজুর ওই হাটটা ছেড়ে দেয়। হাটটা ছেড়ে দেওয়ার পর আমার মামাতো বোন মাটিতে পড়ে যাওয়ার পর সাথে সাথে আমরা লক্ষ্য করলাম যে চারুল গাছের কোন একটা মানে কেউ অনেক জোরে ডাল ভাঙছে, এরকম একটা শব্দ। তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের দানোবাড়ির দুয়ারে একটা ডাল ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার পর সে হয়তো চলে যায়। রাসেল ভাই এটা এটাই ঘটনা ছিল। আসলে এই ঘটনা থেকে কিছু আমি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, যে আমি একটা জিনিস শুনেছিলাম যে জিন জাতি নাবালক হয় অনেক কয়শো বছর বয়সে জানি, কিন্তু তার বর্ণনা মতে তার বয়স ছিল 18 আমার দেখা মতে, এবং তার ধর্ম ছিল হিন্দু। আমি এটা জানি যে হিন্দুদের ধর্ম সরি জিনদের ধর্ম হিন্দু হতে পারে, কিন্তু একটা জিন তার অবয়ব কালী, সে তার সে তাকে জিন বলে আখ্যায়িত করে নাই আমার জানার মতে। সে বলেছিল যে সে কালী, হিন্দুদের যে আমরা কালী বলি সে কালী, তার সাথে একটা জিন ছিল, মানে সে তাহলে কি সে জিন ছিল না? মানে কি রাসেল ভাই এই গল্পটার সত্যতা আমি নিজেই এই গল্পটা মানে সরি এই ঘটনাটা আমি নিজে ওখানে থাকাকালীনই এই ঘটনাটা আমি দেখি, যার কারণে এই ঘটনাটা শেয়ার করা এবং আপনাদের কাছে এই প্রশ্নগুলো রাখলাম যে আসলে এইগুলো আসলেই কি জিন না অন্য কোনো জাতি।
Entertainment is a must. Shunun Shadhin Podcast.
Booth.com with Russell.
Assalamu alaikum, Russell bhai. Asha kori bhalo achen. Ami আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনা আমার নানার সাথে ঘটে যাওয়া একটি সত্য একটি ঘটনা। ঘটনায় যাওয়ার আগে বলি, আমি ভয়েসটা করছি আপনার ঢাকা জেলা ধামরাই থানা গাঙ্গুটিয়া ইউনিয়নের কোনো একটি গ্রাম থেকে। আমার নামটি সঙ্গত কারণে বলছি না, আর না বললেও সমস্যা নেই। আমার নাম মোহাম্মদ হানিফ। আমার নাম মোহাম্মদ হানিফ। আমার নানা যেভাবে ঘটনাটি বলতে বলেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমার নানা তখন আজ থেকে 55 থেকে 50 বছর আগে, তখন আমার নানা জুয়ান মানে তরুণ আর কি, তখন যুবক। তো আমার নানা যে ঘটনাটি বলতে বলেছেন 1 থেকে 1.5 মাস আগে, তখন ঘটনাটি সংগ্রহ করা। তো আমি একটু কাজের জন্য আর কি ঘটনাটি মানে রেকর্ড করতে আর কি পারছিলাম না, তো ভাবলাম যে রেকর্ডটা করে ফেলি। তো ঘটনায় যাওয়া যাক, আমার নানা তখন একদম যুবক। তো নানা তখন যাত্রা করার মানে কাজ করতেন আমার নানা। তো নানা আমার মানে আমার নানার আমার চাচাতো ভাইয়ের নানা মানে আমারও নানা লাগে। তো তিনি আমাকে বলছেন যে যাত্রা করা মানে করতেন, যাত্রা করা করার জন্য যে রাসেল ভাই গ্রাম থেকে এক গ্রাম থেকে ওই আরেক গ্রাম, বেশি দূরত্ব না। তো এইভাবে কিছুদিন যাত্রা করা আরম্ভ করলেন। তো যাত্রা করা আরম্ভ করার পর কোনো সমস্যা হয়নি। তখন আমার নানি বললেন যে এভাবে তো আর সংসার চলবে না, তাই না, একটু কাজ কাম করার জন্য বললো নানাকে। তো নানা বললো যে হ্যাঁ কাজ কাম তো করবই। এইভাবে কিছুদিন যাত্রা করা আরম্ভ করার পর এভাবে কিছুদিন কেটে যায়। তারপর যাত্রা করা পালা তারপর ছেড়ে দেন। তখন ভাবলেন যে কিছু একটা কাজ করি। যাত্রা করলার এখান থেকে কিছু টাকা আনতেন, তখন এখান থেকে পাইতেন কিছু টাকাও পাইতেন, ওইগুলো দিয়ে সংসার চলতো। তো এইভাবে ওখান থেকে যখন যাত্রা করা শেষ করে যখন কাজের আশায় ছিল, যে এইভাবে দেখছিল যে কাজের জন্য খোঁজ করছিলেন যে কোথাও কাজ পাওয়া যায় কিনা। এইভাবে দেখতে পেলেন যে কাজের জন্য অনেক চেষ্টা করতে পরে দেখলেন যে এক গ্রাম থেকে নানা মানে ধান কাটার কাজের জন্য বললেন, আসলেন, আসার জন্য বললেন যে ধান কাটতে যেতে হবে। তো নানা তো রাজি হয়ে গেলেন যে ধান কাটতে যে কাটলে কিছু টাকা পাবে, তো টাকা পাবে কিছু, তো এই জন্য সেখানে যাওয়ার জন্য রাজি হলেন। তো আচ্ছা ঠিক আছে যাব, কথা দিলে যাবে। তারপরে ভাই বললো আচ্ছা ঠিক আছে। তো তারপরের দিন বললেন যে তার বন্ধু বান্ধব আমার নানার যে বন্ধু আছে তারা বললেন যে ওকে ঠিক আছে যাব। তো তারা 3-4 জন মিলে সেখানে রওনা দিলেন। আর গ্রাম 7-8 কিলোর উপরে হবে, আর 7 কিলোর মতোই হবে, এটা এটুক দূরত্ব আর কি। তো দেখা সেখানে থেকে গাছের বাড়িতে থেকে তারপর কাজ করতে হবে। তো সেখানে কাজ করার জন্য গেলেন, কিছুদিন যাওয়ার পর কিছুই হলেন না। তারপরে ভাই কি মানে সেখানে তো থেকে কাজ করতে হবে, একটা ছাউনির মতো আর কি সেখানে থাকার জন্য বানানো হয়। সেখানে 3-4 জন মিলে মানে নানার বন্ধুরা মিলে সেখানে থাকার জন্য প্রস্তুতি নিচ্ছে। এভাবে কিছুদিন থাকলেন, কিছু সমস্যা হলো না। তখন ধান কাটার মানে সময় ছিল, গরমের সময়। তো সেখানে ধান কাটার জন্য সেখানে থাকলেন, থাকার পর ধান কেটে তারপরে দামের মধ্যে মানে ঝাড়িয়ে টাড়িয়ে সবকিছু সেখানে করার জন্য সেখানে থাকলেন। তারপর ভাই আমার নানার বন্ধুরা যখন বললে যে খাওয়ার জন্য, খাওয়ার জন্য এক সময় বললেন সবাই মিলে একসাথে খেলেন, নানা খেলেন না। নানা বললো যে আচ্ছা পরে খাবো, তোরা খেয়ে নে। এইভাবে থাকলে কিছু নানা খেলেন না, বললে পরে খাবো তোরা খেয়ে নে। এইভাবে নানা তাদেরকে বন্ধু মানে নানার বন্ধুকে না বলে বলে নাই যে মানে না বলে আর কি দেখি তার দেখাশোনা করার জন্য গেলেন, যে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমার এই সময় তো চোরের উৎপাত ছিল, এই জন্য ভাবলেন যে দেখি মানে কোনো কিছু চোরের এরা নিল কিনা। তো সেখানে গেলেন। তো ভাই একটা কথা বলে বলে রাখি, তখন তো হারিকেন ছিল আর কুপি ছিল, তখন হারিকেন জ্বালিয়ে তারা মানে থাকতেন করতেন। তো ভাই তখন তো আমার ভাই আমার এখানে একটা কথা বলে রাখি, আমার নানার সাথে পরি থাকতেন, এখনো আছে পরি। তো পরি থাকতেন সেখানে, আমার নানাকে বলছিল পরি থাকতেন, এখনো আছে আমার নানার সাথে। তো সে পরি তো থাকতেন চাইকে, ওকে কথাটা একটু পরে বললি, ঘটনার মাঝখানে বলাটা ঠিক হয়নি। তো সেখান থেকে আমার নানা যখন না বলে বের হয়েছে, তখন দেখতে মানে একটা এগোতে দেখলেন যে একটা বাচ্চা, বাচ্চা বলতে কি একটু বাচ্চা মানে 5-6 বছরের উপরে, 5-6 বছরের এরকম দেখলেন যে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তখন ভাবলেন যে হয়তো বা এলাকার কোনো পোলাপানি হবে, এরকম ভাবলেন। যখন একটু এগোতে গেলেন, এগোতে এগোতে সামনের দিকে চলে গেলেন, তখন দেখলেন যে যখন একটু এগোতে যায় তখন দেখতে মানে পরিমর্ণ মানে পরিবর্তন হয়ে যায়। পরে দেখলেন যে আবার যখন একটু এগোছে পরে এক মাই দেখলেন যে ওখান থেকে ওখানে আর নেই, মানে কোথাও জেনে গেছে। ও ভাবলেন নানু, নানাই ভাবলেন যে হয়তো এমনি কিছু না। পরে পিছনে যখন ফিরবে তখন দেখলেন যে একটা পুরি। আমার নানাই তো অবাক হয়ে গেছে যে এই মানে পুরি আসলো কোথা থেকে। তারপরে বলে হ্যাঁ পুরি তো নানার সাথে থাকে, সেই পুরি মনে হয় আসছে। কিন্তু তারপর বলছে আমার নানাই বললেন যে তুই এখানে কি করিস। তো ভাবলে হেন অবাক করে, অবাকের কোনো অবাক হওয়ার কোনো কারণ নাই, কারণ নানার সাথে পুরি থাকতেন, সেই জন্যই বলছে যে তুই এখানে কি করিস। পুরিটা বলল যে তুই তো আমাকে ডাকিস না, দেখা করতে মানে বলিস না, তাই আমি আসলাম। তো সেটি বলল যে আচ্ছা। তো আমি তখন জানিস যে আমার নানা বলতেছে যে তুই জানিস যে আমি তো বিয়ে করেছি, আর মানে এখন আর তো দেখা করতে পারি না, কি করে আগের মতো দেখা করতে পারি না। তো সে সময় বলল যে যাই হোক, মানে এখন আমার নানা এখানে বলে যে তুই চলে যা, এখন পরিটা হচ্ছে না যাবো না, কিছুক্ষণ কথা মাথা বলি। তো এইভাবে অনেক কিছুক্ষণ কথা বলার পর তারপরে বলে যে আচ্ছা। পরিটা বলে কি নানাকে বলে যে তুই কি কিছু খাবি, খোদা লাগছে? তো নানা বলে না খাবো না, খোদা লাগে না, কিছু খাবো না। বলছে যে তুই মিথ্যা কথা বলে, তুই তো তোর বন্ধু বান্ধব মানে তোর ফ্রেন্ডরা মানে বন্ধুরা যারা আছে তাদের জন্য আসছে, তারা তো খাওয়ার জন্য তোকে বলছে, তুই না করছিস, তুই কিছু খা, না খাবো না। এরকম কিছুক্ষণ জোর করার পর, কিছুক্ষণ দুজনের মাঝখানে জোর করার পর মানে ভাবলো যে আচ্ছা ঠিক আছে, মানে খাবে না। তারপরও মানে পুরিটা বলছে কিছু খাওয়ার জন্য, তারপরে বলছে আচ্ছা ঠিক আছে খাবো, মানে কি মানে কি খাবে, কি খাইতে চাস, মানে কি খাবো কি খাবো, এই কথা বলছে। এবার বলেছে তুই চোখ বন্ধ, তুই কি খাবি তাই বল, দে তোর ইচ্ছা কি কোনটা দিবি। পরে বলছে আচ্ছা ঠিক আছে চোখ বন্ধ কর। পরে দেখছে কি চোখটা মানে চাওয়ার পরে দেখে কি যে পরি হাতে চারটার মতো মানে ফল, ফলটা খাওয়ার জন্য নানাকে বললো। নানা মানে খাওয়ার জন্য আর কি সময় ছিল না, পরে বললো যে খা খেয়ে নে। পরে তারপরে খাইলেন মানে আমার নানাই ফলটাকে খেলেন, দেখলেন যে এত পরিমাণ মিষ্টি যার খাওয়ার আগে এর আগে কখনোই খায়নি আমার নানাই। সে ভাবলো যে আচ্ছা ঠিক আছে খাওয়া তো শেষ, তাহলে এখন চলে যাওয়ার সময় আমি যদি থাকি তখন আসিস। এইভাবে কতক্ষণ মানে দুজনের মাঝখানে কথা মতো চলে, কতক্ষণ কথা মতো চলার পরে পুরিটা মানে পুরি না সরি আমার নানা বুঝতে পারে কেউ আসছে, মানে ওখান থেকে খাওয়ার জন্য, খাওয়া শেষ নানাকে খোঁজার জন্য আসছে। এখন আর মানে পাচ্ছে না নানাকে, এরপর কি করলো পুরিটা কে যাওয়ার জন্য রিকোয়েস্ট করলো যে এখন চলে যা, আমি সময় হলে তোকে আবার ডাকবো। এভাবে কথা বলার পর তাদের সাথে করার পর পুরিটা চলে গেলেন। যাওয়ার আগে বলে রাখা ভালো, রাসেল ভাই বলছে যে আচ্ছা ঠিক আছে যাবো আবার কিন্তু আসবো। বলছে আচ্ছা ঠিক আছে আসিস, আমি তোকে বলবো তখন আসিস। এইভাবে কথা বলার পর এরপরে গেলেন। তারপর আর কি মানে ভাই তারপর ভাই কি করলেন, পুরীটা চলে গেলেন। পুরীটা চলে যাওয়ার পর দীর্ঘ কয়েকদিন আসে না, দেখাও করেন এই নানার সাথে। তারপরে এই কথা আবার ওই নানার যে বন্ধুরা আছে তো তাদের কাছে শেয়ার করেননি। তারপর ভাবলো যে তুই মানে বললো যে তুই এখানে একা একা কি করিস, মানে নানাকে বললো। পরে নানা বললো যে না এমনিতে একটু আসলাম, ভিতর দু গরম কিছু খাবি না? হ্যাঁ বলছে খাবো, নানাই বলতেছে খাবো। তো এরপরে আর কি রাসেল ভাই সবকিছু মানে ওখানে মানে শেষ, মানে আর কিছু ঘটনায় কিছু মানে করে নাই। পরে নানাই তাদের বন্ধুর সাথে মানে ঘটনাটা শেয়ার করে নাই। এরপরে দীর্ঘদিন মানে কাজ করার পর কয়েকদিন মানে মোটামুটি কাজ করার পর ওখানে গিয়ে বাসায় আসে। বাসায় আসার পর নানিকে বললো যে আমার নানিকে যে বললো যে পরীটা তো মানে আমার নানা নানিকে বলছিল যে পরী আমার মানে আসে, পরীটা আসে এখন আসে মানে এভাবে বলছিল। তারপরও নানি একটু ভয় পাবে দেখে মানে ভাবছিল ভয় পাবে, কিন্তু নানি দেখি না ভয় পায়নি। পরে নানি বললো আচ্ছা বলো তোমার সাথে থাকে এখানে বলে তুমি আমার সাথে দুষ্টুমি করতেছ। এবার নানি এইভাবে কথা বলছে যে মানে বলছে যে তুমি আমার সাথে দুষ্টুমি করতেছো, মানে না সত্যি দুষ্টুমি না। পরে ভাবলো যে থাক তাই কি বলছে আসুক, মানে এভাবে বলছিল। এভাবে নানাকে বললো আসে তাও মানে যে সময় ডাকতে ওই সময় আসে। পরে একদিন বলছিল যে না পরীটা না আসাটাই ভালো, এভাবে বলছিল। পরে কি হবে আমাকে বলছিল, আমার নানি নানাই আসলেন আমাদের বাড়িতে, তখন জোড়াতে এই ঘটনাটি বলছে। তো জানি না ভাই কতটুকু ভালো মানে ঘটনা গুছিয়ে বলছি মানে বলছিলাম। যাই হোক আমি অডিও ক্লিপটাই পাঠাচ্ছিলাম, এর আগে অডিও ক্লিপ পাঠাইছিলাম একটা সিলেক্টেড হয়েছে ভাই, যদি ঘটনাটি না কেমন, কিন্তু আমার নানার সাথে আরো ঘটনা আছে, সময় পেলে ঘটনা মানে আবার শুনে মানে শুনবো, শুনে আবার হয়তো অডিও অথবা ইমেইলে পাঠাবো। তো ভালো থাকবেন রাজল ভাই, আর আমি মানে আমাদের বাড়ির এক পাশে একটা কোম্পানিতে জব করি, মানে কোম্পানির নাম বললেও সমস্যা নাই, আগিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। সেই আগিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে জব করি। তো মানে সময় পেলে আবার ঘটনা পাঠাবো। ভালো থাকবেন রাসেল ভাই, আসসালামু আলাইকুম।